Good FM. The night comes alive with Grounding Form.
Welcome back. শুনছেন সব সময় রেডিও 48.2 FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা জানেন অলরেডি যে যারা ফেসবুক আছেন তারা দেখেছেন যে কারা কারা আমাদের এখানে পার্টিসিপেট করছেন। তো আমার কাছে মনে হয় যে নতুন একটা মানে বছর সামনে, আমরা শুরু করেছিলাম যদি বলি যে ভূত এফএম এর এই বছরটা একেবারে অন্যরকম হয়েছিল। আপনাদের কতটুকু মনে আছে জানি না, গত বছর সম্ভবত 1 তারিখ ছিল, অর্থাৎ 1 জানুয়ারি ছিল শুক্রবার, এবং আমরা ওই দিন রাজশাহী থেকে লাইভ করেছিলাম ভূত এফএম। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে আসছে এবং আমার কাছে মনে আছে এই সেদিন এই যে আপনাদের সাথে মজা করে আসলাম, বিভিন্ন জায়গায় গেলাম, শো করলাম, এই সেদিনের কথা মনে হচ্ছে। কিন্তু আসলে মাঝখান দিয়ে অনেকগুলো সময় পার হয়ে গেছে এবং আমরা আরো একটা বছর শেষ করে ফেলছি আর কি, আর মাত্র কয়েকটা দিন আছে সেই বছরে। তো এই ডিসেম্বর শুরুর একদম যে সপ্তাহ, সেই শুরুর শুক্রবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং ঠান্ডা যদিও ঢাকায় পড়েনি, কিন্তু ঢাকার বাইরে অনেকেই আমাদের জানাচ্ছেন যে বেশ ঠান্ডা পড়েছে। তো আমার মনে হয় যে শীতের রাতে এরকম ঘটনা শুনতে বসার অভিজ্ঞতা একেবারেই আলাদা, অনুভূতি একেবারেই অন্যরকম। তো আশা করব যে আপনারা সবাই আমাদের সাথে অনেক 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 বেশি এনজয় করবেন। আমি শুরুতে জানি যে কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radio40.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপও কিন্তু পাঠিয়ে দিতে পারেন, বাট আমি বলবো যে লিখতে কমফোর্টেবল যদি ফিল করেন তাহলে লিখবেন, কারণ অসম্ভব সুন্দর মেইল পাই অনেক সময় আমি আপনাদের কাছ থেকে। আমি অবাক হয়ে যাই, হয়তো আমার কাছে মনে হয় দুটো রেগুলেশন হচ্ছে। একটা হচ্ছে ফেসবুকে আসার কারণে যারা কখনো লেখেননি তারা অনেকেই লেখেন, এটার একটা পজিটিভ দিক আছে এবং আমি বিশ্বাস করি যে এটা একটা ভালো দিক আছে। যদি কেউ ভালোভাবে লিখতে পারেন সেটা ভালো একটা দিক অবশ্যই রয়েছে। আর একটা জিনিস হচ্ছে ভূত এফএম আসার পরে ফেসবুকে তো আমি একটা পরিস্থিতি বা কোনো কিছু কিছু নিয়ে ফেসবুকে গল্প গল্প লেখেন অনেকে, বাট তারপরেও মানে একটা ঘটনা লিখবেন আপনি সেটা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনবে, এটা কখনো ভাবেনি আসলে ভূত এফএম আসার আগে কেউ, তাই না? মানে এটা কখনোই কেউ ভাবেননি, আর কেউ কখনো ভাবেননি যে যেখানে কিনা গতানুগতিক বলবো আমি, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম জিনিসই দেখি যে প্রেম ভালোবাসা এই সমস্ত রিলেটেড, এইগুলোর বাইরে বেরিয়ে এসে অন্য রকম একটা জায়গা থেকে কোনো একটা কিছু আমরা শোনাবো আপনাদেরকে, আপনারা শুনবেন, এই ব্যাপারটা অন্যরকম একদম। আমি জানি যে অনেক বেশি কথা বলে ফেললাম, বাট এই কথাগুলো বলা হয় না কখনো তাই বললাম আর কি। তো আমি প্রথমেই যাব আমাদের আজকের প্রথম অতিথির কাছে। আমাদের আজকের প্রথম অতিথি হচ্ছেন আহমেদ বাবু, আমরা তার কাছে যাব। হ্যালো বাবু ভাই, কি অবস্থা, কেমন আছেন?
হ্যালো রাসেল ভাই, হ্যালো অডিয়েন্স, ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমরা তাহলে একটা ঘটনায় চলে যাই।
আচ্ছা রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে শেয়ার করছে আমাদের ছোট ভাই, ওর নাম শাহেদ। তো ওরা ঢাকার অদূরেই কোন একটা জায়গায় আপনার একটা ফ্ল্যাট কেনে আর কি, যে কোনো একটা বিল্ডিং এ, এবং সেই জায়গাটা আপনার বেশ বড় একটা কমিউনিটি আর কি, কমিউনিটি সেখানে একটা বিল্ডিং এ আর কি ফ্ল্যাট কেনে। তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা ছিল আর কি আপনার মানে খোলামেলা একটা জায়গা, জাস্ট লাইক জমি বা ফসলি জমি বা হোয়াটএভার ছিল, রাইট, সেখানে বাড়িটা তৈরি হয়। তো ওরা যখন ওই বিল্ডিং এ ওঠে তখন খুব কম টেনেন্ট ওখানে উঠেছিল আর কি। তো অনেকেই ওখানে বলে যে এত খোলামেলা জায়গা গেছো, জায়গাটা বেশ নির্জন, তোমাদের ভয় লাগে না? কারণ ওই বিল্ডিং এ ওরা ছাড়া মনে হয় আর মানে দুটো বা তিনটা ফ্যামিলি থাকতো ওখানে, তখন পর্যন্ত সবাই ওঠেনি, খোলামেলা জায়গা। তো না বলে ভয় কি আছে, বেশ সস্তায় চলছে এবং মানে বেশ নিরিবিলি জায়গা, সুন্দর পরিবেশ, সস্তায় জায়গায়। যাই হোক, তো ওখানে ওঠে এই ধরনের কথাবার্তা শুনে কিছুটা সে আর কি ইনফ্লুয়েন্সড হয়। আর আজকালকার যা টিনেজ বা যারা একটু একটু টিনেজ ছাড়িয়ে গেছে, তারা তো বলছেন যে ভূত প্রেতের ব্যাপারে খুব একটা ভয় পায় না, বরং আগ্রহী বেশি,
আগ্রহী বেশি। হ্যাঁ, সত্যি এটা খুবই একটা ভালো দিক।
রাইট, তো ও যথারীতি ওখানে ওঠার পর সন্ধ্যার সময় দেখা যেত যে তার সাথের যে ফ্রেন্ডস বা যারা ছিল আমাদের এই ব্যস্ত নগরীর যে জায়গাটা থাকতো সেখানকার সে বন্ধুদেরকে মিস করা শুরু করে, কারণ এখানে আসতে গেলে সময় লাগে। তো সন্ধ্যার পরে 7-8টার দিকে যে সে বসে থাকতো আশেপাশে নিচে মানে এদিক ওদিক, তো একদিন সন্ধ্যা এসে বসে আছে, তখন সন্ধ্যা ঠিক না, সন্ধ্যা হচ্ছে মানে পেড় পার হয়ে গেছে অনেকক্ষণ আগে, রাত 8টা বেজে গেছে এরকম একটা সময়। তো যে জায়গাটা বসেছিল তার পেছনে হচ্ছে ওই মানে ওই যে কমিউনিটির সীমানা শেষ আর কি, তার কাছেই তার ডান পাশে হচ্ছে তাদের বিল্ডিংটা। তো হঠাৎ করে মনে হলো যে ওর পাশে পেছনে ওর একজন শীষ দিচ্ছে, মানে শীষ দিচ্ছে। তো মনে করলো যে এখানে আসলে লোকালিটি খুব একটা বেশি না, শীষ খেয়ে দিচ্ছে, এবং শীষের শব্দটার সাথে সাথে মনে হচ্ছে বাতাস এসে লাগতেছে পিঠে
পিঠে, অনুভব
অনুভব করতেছে। তো এক পর্যায়ে মানে কিউরিয়াসিটি এবং আপনার কিছুটা ইরিটেশন থেকে পিছিয়ে তাকায়। তো তাকানোর পর যেটা হয়, একটা একদমকা বাতাস ওর গায়ে লাগে, দমকা বাতাসের মতো লাগে, বাট সে কাউকে দেখে না।
আচ্ছা,
এবং যখন দমকা বাতাসটা লাগে ওর মনে হয় যে ওর কানের কাছে কেউ একটা খিলখিল হাসি দিয়ে চলে গেল।
আচ্ছা,
ইটস লাইক এ ফিমেল ভয়েস, মানে মেয়েদের মুখের হাসির মতো, এবং ওর শরীরটা বেশ ঝিম ধরে যায়, সাথে সাথে জিম ধরে যায়, মানে কেমন যেন একটা মানে আজব একটা অনুভূতি হয় তার, মানে শরীরটা হালকা ভেতরে কাঁপতে থাকে, মানে মানে অ্যাজ হি ডিসক্রাইব যে শরীরের ভেতরে আমার একটা ফিলিংস হয় যে কেমন যেন শরীরটা মনে হচ্ছে বেশি অতিরিক্ত পরিশ্রম করলে যেরকম হয় সেরকম একটা, এবং ও খুব ভালো ফিল করতে থাকে না। তখন থেকে উঠে আসে, উঠে হেঁটে হেঁটে আসতে থাকে, এবং প্রতিটা মুহূর্তে সে কেমন একটা ভয় অনুভব করতে থাকে। ভয়টা হচ্ছে এরকম যে কেউ তার সাথে সাথে আসছে, এরকম একটা অনুভূতি তার হতে থাকে। তো বেশ মানে আপনার ডিফারেন্সিয়েট একটা ফিলিংস নিয়ে আর কি, যে ফিলিংস নিয়ে বাইরে ছিল হাসি খুশি আর একটা উজ্জ্বল মন নিয়ে, সেটা মানে একদম চলে গেছে। হাঁটতে হাঁটতে ও যখন বিল্ডিং এর যে সিঁড়িতে ঢোকে, সিঁড়িতে ঢোকে করিডোরে যায়, তখন আরো খারাপ লাগা শুরু করে ওর কাছে। ওনা কেউ একজন আসছে, কেউ একজন আসছে। তো লিফটে যায়, লিফটে প্রেস করে ওঠার জন্য উপরে, তো দেখে অনেক লিফট নামছে আর কি টিং টিং শব্দ করে। এক পর্যায়ে লিফ্ট আসে, লিফ্ট আসার পর দরজা খুলে, এবং ঠিক লিফ্টে ওঠার পর ওর যে ফিলিংসটা হয় মনে হয় যে ওর আগে কেউ লিফ্টে ঢুকে গেল।
আচ্ছা,
এবং ও এভাবে ডিসক্রাইব করছে যে ভাইয়া আমার মনে হলো যে আসলে লিফ্টে কেউ ঢুকছে, লিফ্টে ঢুকলে কিন্তু লিফ্টে একটু কেঁপে ওঠে, সামথিং একজন মানুষ ঢুকলে লিফ্ট হালকা একটু শেক করে এরকম। এবং ও লিফ্টে ঢুকে, ঢুকে ওর বেশ প্রচন্ড ভয়কে গ্রাস করে, ও লিফ্ট দরজা আটকে দেয়, আটকে দিয়ে উপরে উঠে, তবুর উঠে লিফটটা চললো, চলে এসে তার যে বিল্ডিং এ নামলো, নামার পর সেই তার যেইখানে সে থাকে যে ফ্ল্যাটটা সেখানে সে থামে, এবং ওই ফ্লোরের নিচে এবং ওপরে কিন্তু তখনও কাজ চলছে, রাসেল ভাই পুরোটাই ফাঁকা, কোনো মানুষ নেই, ঠিক আছে। ও এবং ওই ফ্লোরের ওপরে নিচে থামে ওনার লিফট, ঠিক ওখানে থামে, ওর ইসে আসে, এবং সে লিফট থেকে নেমে যেটা করে সে করে কি হাঁটা ধরে, হাঁটতে হাঁটতে যেটা করে তার যেদিকে যাওয়ার ডিরেকশন মানে তার ফ্ল্যাটটা যেদিকে সেদিক না যায় না, সে ডান দিকে উঠে সে উপরে সিঁড়িতে উঠে যায়।
আচ্ছা,
এবং উঠতে উঠতে সে বলে যে আমার আসলে কনসেন্ট্রেশনই তখন ছিল না যে আমি কি করছি। একটা সময় সে চলে যায় কি একদম টপে, আমি বিল্ডিংটা মানে সঠিক উচ্চতাটা বলবো না, অনেকে হয়তো ডিটেক্ট করে ফেলতে পারে।
আচ্ছা,
ঠিক আছে, মানে বেশ উঁচু বিল্ডিং, কিন্তু ঢাকা শহরে এরকম কমিউনিটি বিল্ডিং গুলো যেরকম স্ট্যান্ডার্ড আপনারা দেখেন অনেক হয়, এরকমই একটা উঁচু বিল্ডিং।
ওকে,
এবং সেখানে উঠে ও দেখতে পায় যে ওই ছাদ সবসময় তালাবদ্ধ থাকে, কারণ ওদের বিকালের পরে সাধারণত বিল্ডিং এ কাউকে উঠতে দেয় না, তো যেহেতু ওই বিল্ডিংটাতে ওরা এবং আর দুই তিনটা ফ্যামিলি উঠেছিল, ওদের জন্য কিছু স্বাধীনতা ওই যে ওখানকার কেয়ারটেকার দিত আর কি ওরার জন্য। তো ও দেখে ছাদটা খোলা, তালা নেই সাথে, এবং জিনিসটা ওর কাছে না অ্যাবনর্মাল মনে হয় না। ঢুকে বিশাল একটা ছাদ রাসেল ভাই, প্যারামিটারটা হবে কত প্রায় আপনার মানে বিশাল, ধরেন ওই জিনিসটা হয়তো আপনার ফর এক্সাম্পল লাইক ধরেন 10,000 স্কোয়ার ফিট বা এরকম একটা জায়গা এক একটা বিল্ডিং এর পরিধি আর কি।
আচ্ছা,
এরকম একটা বড় ছাদে ও যখন হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে ওর কাছে কেমন একটা ঘোর লাগা অনুভূতি হয়, এবং ও হঠাৎ করে দেখে যে বিল্ডিং এ যে ওই দেয়ালের যে শেষ মাথা যেখানে নাকি আপনার আপনার ওই যে প্যারাফিট দেয়াল গুলো থাকে, সেখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সম্ভবত দেখে মনে হচ্ছে কোন মেয়ের অবয়ব।
আচ্ছা,
মেয়েটার মনে হচ্ছে মাথা ভর্তি চুল আছে, লম্বা চুল।
ওকে,
এবং সে ফেস করে আছে পেছন দিকে, মানে ওর দিক থেকে ফেস করা পেছন দিকে, এবং ও হেঁটে হেঁটে সামনে যায়। এটার সামনে যে প্রায় যখন ধরেন 10 ফিট বা এরকম কিছু একটা দূরত্ব, এবং তখনকার সময় মেনশন করে নিয়ে রাসেল ভাই, এটা একটা শীতকাল ছিল, এরকম ধরেন যে নভেম্বর ডিসেম্বর এরকম একটা সময়, এবং ওই জায়গাগুলো তখন বেশ ঠান্ডা এবং কুয়াশা কুয়াশা একটা ভাব।
আচ্ছা,
এর মধ্যে আবছা আবছাও দেখতেছে, হঠাৎ মনে হল যে মেয়েটা ঘুরে দাঁড়ালো তার দিকে। যখন ঘুরে দাঁড়াইছে তখন সে মেয়েটার ফেসটা আর দেখে না, দেখে মানে অস্পষ্ট ফেস ওই জায়গাটা, এবং ওর কাছে বেশ ঝিম লেগে উঠে ভয় পেয়ে যায়, এবং সে কি জানি মনে করে ওখান থেকে দৌড় দেয়, ছেড়ে একটা দৌড় দেয়।
আচ্ছা,
দৌড় দিয়ে সে নিচে আশেপাশে নামে, সে নাম নেমে মানে যে ফ্লোরটা তাদের সেখান থামে, সেখান থেমে দৌড়ায় বাসায় চলে যায়। বাসার গেটে এসে ধুমধুম করে কিল মারে, ওর বাসার দরজা খুলে দেয় ওকে, এবং ওর মা ছিল বাসায়, বাসায় ঢোকায় কি হিসেবে জিজ্ঞেস করে অনেক কিছু। তো সে ফার্স্টে বলে না, পানি খেতে যায়, অনেক পিপাসা তৃষ্ণার্থ, তো পানি খাওয়ার পর মাকে বলে সব। তো তার মা বললে যে হয়তো তোমার কোনো জিম লাগছে বা তুমি সামহাও কিছুটা এক্সস্টেড ছিলে বা সামথিং, এই কারণে এরকম কিছু তুমি দেখছো বা সামথিং লাইক দ্যাট, বা তোমার কেউ কোনো কাহিনী বলছে, মানে এইসব নিয়ে তুমি বজার হয়েও না, ইউ নো বাট তুমি যাও, গেট রিল্যাক্স, শাওয়ার নাও, তোমার দেখতেছি ঘামতেছো শীতের মধ্যে, তুমি তুমি গোসল করো, ওকে রিল্যাক্স করে রুমে পাঠা দেয়। এরপর যে যেটা হয় রাসেল ভাই, ওর রুমের মধ্যে কিছু প্রবলেম শুরু হয়, যেমন ওর রুমের মধ্যে রাতের বেলা যে বিছানায় শুয়ে আছে, মানে বিছানা নাড়ছে কেউ, টক 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 করে বিছানা নাড়ছে, দরজার মধ্যে নক হয় রাতের বেলা। তো এই জিনিসগুলো তারপর ওর মাকে বলে, ওর মাকে জানানোর পরে ওর মা একজন হুজুরের কাছে ওকে নিয়ে যায়। তো হুজুর তাকে ঝাড়ে, ঝেড়ে বলে যে বাতাস লাগছে তার গায়ে, বাতাস লাগছে, ঝাড়তে হবে। তো যেটা হয় যে হুজুর ওকে ঝেড়ে দেয়, তাবিজ পড়তে দেয় একটা, ও তাবিজটা হাতে পরে থাকে। তো তাবিজ পরার পরে রাতের প্রবলেমগুলো কিছুটা কমে যায় তার। এর মধ্যে একদিন যেটা হয়, ও রাতের বেলা ওখানে ঘুমে আছে, এবং ওই আপনার হঠাৎ করে সে ফিল করে যে তার বাসার পাশে যে জানলাটা, তার বিছানার পাশে একটা জানলা ছিল, সে জানলা একটা ঠক 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 করছে। তো ও জানলা যখন ঠক ঠক করছে, ও আস্তে করে মানে ই হয় যে জানলাটা আস্তে করে পর্দাটা সরায়, সরায় দেখে যে ইটস লাইক এ বার্ড, পাখি, পাখিটার মুখটা বিশাল বড়, সামথিং লাইক ইগল বা কিছুর মতো একটা এরকম কিছু। হঠাৎ করে ওকে দেখার পরে সেটা একটা লাফ দেয়, লাফটা যে দেয় পাখি তো উড়ে চলে যায়, পাখি কিন্তু লাভ দেবে না, কিন্তু সেটা লাফিয়ে যায়, এবং সে খেয়াল করে যে নিশ্চয় মুখটা পাখির মতো হলো, শরীরটা মানুষের মতো, হ্যাঁ, এবং অন্ধকারে বিশাল একটা আকৃতি লাভ দিয়ে পাশের যে বিল্ডিংটা, উইচ ইজ লাইক মানে কত 30 ফিট বা 20 ফিট দূরে, সেটার জানলার যে কার্নি সেটার উপর বসে মানে যে বসে, এবং সে এই সময় ওর রুমের মধ্যে কেউ জোরে মানে কেউ যেন হাসতেছে এরকম একটা শব্দ পায়, এবং ও খুব ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ওর মা, ওর বোন সবাই চলে আসে রুমে, আসার পর ওকে মানে ধাতস্থ করে যে কি ব্যাপার এটা সেটা, এবং পরে আবার হুজুর আসেন, হুজুর এসে বলে যে ওর হাতে যে তাবিজটা, তাবিজের উপর যে মোম থাকে, মোম দিয়ে ছেঁকে দেওয়া, সেই জিনিসটা ক্ষয় হয়ে গেছিল, এবং ফর সাম রিজন সেই জিনিসটা আবার তাকে ই করছে আর কি। তো এই জিনিসগুলো হওয়ার পর যে তাকে বেস্ট ট্রিটমেন্ট নেয় আর অনেক অনেক জায়গায় নিয়ে যায় বিভিন্ন প্রসিজারের মাধ্যমে, কিছুটা তাকে এই করে, কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে লাস্টে ওদেরকে বলে যে বাড়িটা ভাড়া দিয়ে আপনারা অন্য কোথাও চলে যান, বাসাটা সমস্যা আছে। পরে ওরা যেটা শুনতে পারে ওই বাড়ির কেয়ারটেকারের কাছে, যে ওই জায়গাটায় যখন বিল্ডিং হয় এবং ওদের যে ফ্ল্যাটটার যে মালিক ছিল ফার্স্ট, সেই মালিকের মেয়ে নাকি ওই ছাদের উপর উঠে সে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে পড়ে মারা যায়, এবং সেও নাকি ওই ছাদ খোলাই পেয়েছিল রাতের বেলা লাফ দিয়ে পড়ে মারা যায়, এবং ওই বিল্ডিংটা এরকম সমস্যা ঘটে আর কি। তো ওরা ওই বিল্ডিং ছেড়ে ও পরে চলে গেছে, ও পরে ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, চান্স পাওয়ার পর পাবলিক ইউনিভার্সিটি পড়তে যায়। এখনো ওই বাসায় নাকি যারা থাকে তারা নাকি ওই যেই কমন ঘটনাগুলো, যে মশলা পেশার শব্দ, তারপরে যে নূপুরের আওয়াজ, এগুলো নাকি প্রায় পায় এখন বিল্ডিংয়ে।
ওকে,
স্টিল নাও হয়ে গেছে,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি চলে যাব আমাদের পরবর্তী একটা ঘটনায়, তবে হ্যাঁ আমি ঘটনায় যাই, তারপরে অন্য কথা। তো এই ঘটনার একটা ইমেইল আমাদের পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, যিনি অনেক দূরে, যিনি পুনেতে থাকেন, ইন্ডিয়ার পুনেতে থাকেন, এবং সেখান থেকে তিনি লিখে পাঠিয়েছেন আমাদেরকে এই ঘটনাটি। তো লিখছেন, প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমার নাম নীলাঞ্জন সিনহা, আমি ইন্ডিয়ার পুনে শহর থেকে লিখছি। দূরত্বের কারণে আপনাদের স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব হবে না। আমি ভূত এফএমের অনেক বড় ফ্যান এবং 2010 সালের প্রথম এপিসোড থেকে আপনাদের নিয়মিত শ্রোতা। আপনাদের উপস্থাপনা এবং পরিবেশনা সত্যিই প্রশংসনীয়। এবার সরাসরি ঘটনায় আসছে। ঘটনাটি ঘটে 2007 সালে। আমি তখন সদ্য এমএ পাস করে একটি বেসরকারি চাকরি সূত্রে ভারতের বিভিন্ন শহরে ক্যাম্পাস রিক্রুটমেন্ট করি। সেরকম কোন একটি কাজে আমাকে একবার যেতে হয়েছিল ঝাড়খণ্ডের ঝুমরি তালাইয়াতে। ঝুমরিতে কাজ শেষ করে যখন গিরিধি নামক জায়গায় এসে পৌঁছালাম তখন রাত 10:30। ঝুমরি থেকে হঠাৎ করে আসতে হওয়ায় আগের থেকে হোটেল বুক করতে পারিনি। বাস স্ট্যান্ডে খোঁজ নিয়ে জানলাম যে এখানে কোনো হোটেল তো পাওয়া দূরের কথা, এত রাতে খাবারও পাওয়া যাবে না। নভেম্বরের শীত, হাড় কাঁপুনি, ঠান্ডায় গোটা কয়েক বিস্কিট এবং আমি একজন সহকর্মী হয়ে হন্যে হয়ে এদিক ওদিক কোনো একটা গৃহস্থের বাড়িতে আশ্রয় খুঁজতে লাগলাম কোনো মতে রাতটুকু পার করার জন্য। ঘুরতে ঘুরতে একটা তীরিশ হঠাৎ চোখে পড়ল একটা ভগ্ন প্রায় দোতলা বাড়ি, লজ বলাই চলে। বাইরে কলাপসিবল গেট আটকে দারোয়ান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তাকে দেখে তাকে গিয়ে অনেক করে বলায় সে আমাদের একটা কামরা দিতে রাজি হল 200 টাকায়। বাড়িটির করুণ অবস্থা দেখে মনে হল কম করে 100 বছরের পুরনো তো হবে, মেইনটেইন করা হয় না। আগেকার আমলের ঘোরালো সরু বাঁকানো সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় দেখলাম একটা ভাঙা তুলসী মঞ্চের পাশ দিয়ে লম্বা একটা করিডোর এবং ঢোকার মুখেই একটা হালকা পাওয়ারের বাল্ব চলছিল। সেই করিডোরতে দুই পাশে কয়েকটি ঘর, আধো আধারিতে একটি ভৌতিক পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আমাদের ঘর দেখিয়ে যাওয়ার সময় বুড়ো দারোয়ান বলে গেল আমরা রাতে কোনোভাবেই যেন দরজা না খুলি, আর ঠিক 6:30 চা আসবে তার আগে নয়। নোংরা একখানা কামরা আর মলিন একখানি খাটে আমরা দুজন শুলাম বটে, কিন্তু আমাদের ঘুম কিছুতেই আসছিল না। একটা সিগারেট ধরিয়ে বাইরে বের হলাম। প্রথমে চোখ পড়ল সেই ভুতুড়ে আধা অন্ধকার আধা আধা আলো করা করিডোর। গা ছমছম করছিল, কারণ সেখানে সেদিন আরো দুজন, আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না, সব ঘরই তালাবন্ধ। মনে কৌতূহল দমন করতে না পেরে সামনের দিকে এগিয়ে গেলাম করিডোর বরাবর। করিডোরের শেষ প্রান্তে বেশ গাঢ় জমাট অন্ধকার। দারোয়ান বলেছিল যে এখানে কোনো করিডোর নেই, কিন্তু আমি স্পষ্ট দেখলাম পাশেই আরো একটা করিডোর দেখা যাচ্ছে। কৌতূহলের চরম সীমায় পৌঁছে গেছে কতক্ষণে। তাহলে কি পুরো আমাদের মিথ্যে বলল? দেখতেই হবে আজ কি আছে ওখানে। দ্বিতীয় করিডোরে কিছুটা এগিয়ে যেতে মনে হলো বাঁ দিকের একটা দরজা অল্প ভেজানো আছে, ভেতর থেকে হালকা আলো বাইরে আসছে পর্দার ভাগ দিয়ে। ফিরে আসতে যাব এমন সময় মনে হলো কেউ যেন আমায় ডাকলো ঘরের ভেতর থেকে। মনে 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 ভুল ভাবলাম প্রথমে, এত রাতে এই অচেনা জায়গায় কি ডাকবে। ঠিক তখনই আবার আমার নাম ধরে কেউ ডাকলো ভেতর থেকে। এক মুহূর্তের জন্য মনে হলো আমার বন্ধুকে ডাকছে, এটা যেন আমাদেরই ঘর। দরজা ঠেলে ঢুকতেই আটকে উঠলাম, একটা বিভৎস ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। আমার মনে হলো যেন বহু বছর এ ঘরে কোনো মানুষের বসবাস নেই। সিগারেটটা তখন হাতে জ্বলছিল, ওটার নিভন্ত আগুনে যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পা চলছে না, যেন দৌড়ে পালাবো। আমি মরিয়া হয়ে লাইটার জ্বালাতে লাগলাম। দেখলাম আমার সামনে একটা ভাঙা চোরা চেয়ারের ওপর একজন লোক পেছন ফিরে বসে আছে আমার দিকে পিঠ করে। চেয়ারের ওপর দিক থেকে তার মাথার অংশটা দেখা যাচ্ছে, তার হাত দুটো দুপাশে এলিয়ে পড়েছে। দেখি সারা ঘর মাকড়সার জালে ভর্তি। আমার ডান পাশে কিছু দূরে একটা ভাঙা ট্যাপায় বিল্ডিং টেবিল, একটা গড়ানো কাঁচের গ্লাস পড়ে আছে মেঝেতে, আর একটা খাট মাঝখান থেকে ভেঙে পড়ে আছে। আমি মরিয়া হয়ে এক পা করে পিছু হাঁটছি, আর এই সময় হঠাৎ কিছুটা সেটা ধাক্কা লাগলো। পেছনে ফিরতে দেখি সেই পুরো দারোয়ান হাতে মোম নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে, ওদের হিন্দি ভাষায় বলছে যে, আপনাকে বলেছিলাম না যে কামরা থেকে বের হবেন না, আপনি এখানে কেন? এক দৌড়ে কোনো মতে পালিয়ে বাঁচলাম। ঘরে ঢুকে দেখি আমার বন্ধুটি তখনও ঘুমাচ্ছে, তাই আমিও শুয়ে পড়লাম। ভোরে কার ডাকে ঘুম ভাঙলো দেখি 5টা বেজে গেছে। দরজায় টোকা দিয়ে দেখি কেউ চা আর হিন্দি খবরের কাগজ দিয়ে গেছে। চা খেয়ে শুয়ে পড়লাম আবার। বন্ধু আমার তখনও ঘুমিয়ে, সে চা খেতে ওঠেনি। আবার কিছুক্ষণ পরে দরজায় টোকা দিল কেউ, বাবুজি চা। ঘড়িতে দেখি 6:30। আমি বেশ বিরক্ত হয়ে দরজা খুলে দেখি একজন জোয়ান ছোকরা হাতে চায়ের গ্লাস আর কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তিরিক খেয়ে গিয়ে গেলাম তার কাছে এবং জিজ্ঞেস করলাম যে, একটু আগেই চা দিয়ে গেছে, কতবার দিতে হয়? ছোকরা অবাক হয়ে বলল, ভোর 5টায় চা দেওয়ার প্রশ্নই আসে না, কারণ এখানে 6টার আগে দুধই আসে না। আমার তখন মেজাজ সপ্তমে উঠে গেছে। ওকে ঘরে ঢুকিয়ে দেখালাম যে এই যে চা, তার পাশেই ভাঁজ করে রাখা কাগজ। ছোকরা কাগজটা তুলে পড়ে আমাকে দেখে বলল, এটা তো 1 বছর আগের, আর ক্লাসে তো চা নেই, অন্য কিছু একটা আছে। দেখি আমার বন্ধুর চায়ের গ্লাসটায় যে জিনিসটা পড়ে আছে রয়েছে সেটা চা নয়, সবুজ রঙের কোনো একটা তরল পদার্থ। কিছুক্ষণ পরে চেক আউট করার সময় করিডোরে গিয়ে দেখি ওখানে আর দ্বিতীয় কোনো করিডোরই নেই। তাহলে গত রাতে আমি যে ঘরটিতে গিয়েছিলাম সেটা কোথায় গেল? এই প্রশ্নগুলির উত্তর আমি আজও খুঁজে পাইনি। সেদিন দুপুরের ট্রেনে কলকাতা ফেরার কথা ছিল। ফিরে এসে 5 দিন ডায়রিয়াতে মারাত্মক ভুগেছিলাম, প্রচণ্ড ব্যথা ছিল। আমার মনে নেই বিভীষিকাময় সেই রাতের স্মৃতি। আমার কাছে এরকম আরো কয়েকটি সত্যি ঘটনা রয়েছে, ভালো লাগলে পড়ে শোনাবেন, উৎসাহ পেলে আবার লিখে পাঠাবো। আমরা আপনার ঘটনার অপেক্ষায় রইলাম। এবং উনি লাস্টে লিখেছেন যে, ভূত এফএমের শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই, ভূত এফএম আরো দীর্ঘায়ু হোক। এতে নিরঞ্জন, নিচে তার ইন্ডিয়ার ফোন নাম্বার। থ্যাংক ইউ নীলাঞ্জন। এবং আমি আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। আশা করছি যে আপনি খুব দ্রুতই সেটা পাঠাবেন। এবং অসাধারণ একটা ঘটনা। এবং একটা মানুষ আপনি চিন্তা করে দেখুন যে, আপনি আজকে, আপনারা কেউ কেউ তো আজকে অবশ্যই হোটেল থেকে শুনছেন, তাই না? যে এই সময় হোটেলে আছেন, হোটেল থেকে শুনছেন, তো অথবা কোনো বাসায় বেড়াতে এসছেন, অথবা আপনি আপনার ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেল এবং রাতের বেলায় ঘুম থেকে উঠলেন। আপনি ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে বাইরে বের হয়েই আপনি দেখলেন যে একটা মানুষ, যে কিনা চেয়ারে, যাকে কিনা উল্টা করে পিচ মোড়া করে বাঁধা আছে, এবং মানে অদ্ভুত ব্যাপার, কিন্তু ভ্যাবসা একটা গন্ধ, অনেকদিন ধরে যেন এখানে কেউ আসেনি, মানে এইরকম ব্যাপার। একটা নতুন জায়গায় যে যদি কেউ মানে উপলব্ধি করে বা এরকম একটা ব্যাপার যদি কেউ দেখে, তাহলে কেমন অনুভূতি হয় সেটা মানে একটু চিন্তা করলে মনে হয় বুঝতে পারা যায়। আমরা এই বিষয় নিয়ে আরো চিন্তা করবো, এই বিষয়ে আরো কথা বলবো। আপাতত একটা ছোট্ট বিরতিতে যাবো। বিরতির পরে ফিরে এসে আমরা আমাদের যে সমস্ত SMS রয়েছে এবং ইমেল এবং আরো ফেসবুকে যে সমস্ত পোস্ট রয়েছে, আপনারা কমেন্ট করছেন, সেগুলো পড়বো। আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমি দেখতে পাচ্ছি আশা সাতক্ষীরা থেকে আমাদের SMS করেছেন, অনেক সুন্দর ছিল। জ্যাকুইন আমাদের নাটক টিভি সেন্টার থেকে SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি যে সোহান এবং ম্যামন সিং থেকে তিনি SMS করেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন এবং তিনি বলেছেন, 2016 ওয়াজ দ্য বেস্ট ইয়ার ফর আস, এবং ভূত এফএম এ তারা এসেছিলেন সেই জন্যই বলছেন সেটা। সাইফুল হলি ক্রিসেন্ট স্কুল থেকে লিখেছেন যে, আছি তোমাদের সাথে। অনামিকা লিখেছেন ফরিদপুর থেকে, ভাইয়ের স্টোরিটা ভালো ছিল। আল শাহরিয়ার গোপালগঞ্জ থেকে SMS করেছেন, সেকেন্ড স্টোরিটা শুনে খুব ভয় লেগেছে ভাইয়া। অনামিকা আমাদের SMS করেছেন ফরিদপুর থেকে, আমার SMSটা পড়েন। ফ্যান্সি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি যে বাসুদেবপুর থেকে। সৈয়দ টুটুল ফরহাদ আমাদের SMS করেছেন, ফরহাদ
মোহাম্মদ নাদিম ফ্রম সিলেট, এছাড়াও এস এইচ আব্রার এস এম এস করেছেন আমাদেরকে, আপন গুলিস্তান থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে হচ্ছে রাহবার মিরপুর বারো থেকে, এবং তিনি তার আম্মুকে নিয়ে ভোট এফএম শুনছেন। অনেক আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে অনামিকা ফরিদপুর থেকে, মুস্কান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শিলা সমীর তেজগাঁও থেকে এস এম এস করেছেন, লাস্ট স্টোরিটা ভালো ছিল আমাদেরকে, কাজী এস এম এস নিশাত তসনিম মিম এস এম এস করেছেন, ইমেলটা ভালো ছিল লিখেছেন, গোলাম রাব্বি আমাদের এস এম এস করেছেন মিরপুর মিডফোর্ড থেকে, এবং তিনি অনেকদিন পর বাবু ভাই আসকে শুনলাম, প্রণব কুমার আকাশ ময়মন সিং থেকে এস এম এস করেছেন, প্লিজ রিড মাই এস এম এস, শুভ গোপালগঞ্জ থেকে এস এম এস করেছেন তিনি এবং তার ওয়াইফ পিঙ্কি তারা শুনছেন, রোহান এনজয় করছেন, হাসান আমাদের এস এম এস করেছেন বিশ্বনাথ সিলেট থেকে, ডোন্ট স্টপ দ্য ফুড থেকে লিখেছেন, রাকিব আমাদের এস এম এস করেছেন ফুলবাড়িয়া থেকে, জিলান হাসনাত আমাদের এস এম এস করেছেন নাটোর থেকে, এছাড়াও সুপ্রিয় আমাদের এস এম এস করেছেন, হিমেল পান্ডে আমাদের এস এম এস করেছেন উত্তরা থেকে, এবং তিনি লিখেছেন যে রিল্যাক্স একটা মুডে আছেন তিনি, এবং কুল একটা ওয়েদার আর এবং ভয়ঙ্কর সব শরীর অসম লাগছে তার কাছে সবকিছু মিলিয়ে। নাহিম আমাদের এস এম এস করেছেন হলি ক্রিশন থেকে যে আছি আপনাদের সাথে, এবং এছাড়াও আমাদের সাথে এস এম এস করেছেন লিখতে পারছে আন্তাজ ফ্রম মিরপুর, ফার্স্ট স্টোরি ওয়াজ স্কেল আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি যে সুবর্ত ঈশ্বরগঞ্জ থেকে লিখেছেন যে তার ভয় লাগছে, শিলা খুলনা থেকে এস এম এস করছেন অনেক ভয় করছে এখন কি করবো, এখন আপনি নেক্সট স্টোরিটা আরো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে ডিজে কাজল এস এম এস করছেন, আনিকা এস এম এস করছেন আমাদেরকে, এস এম এস করছেন আমাদেরকে হিমেল, এছাড়া এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আসাদ সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9409। এই মুহূর্তে যারা শুনছেন আমি শিওর যে আপনাদের ফ্যামিলি মেম্বারদের অনেকের কাছে অনেক ঘটনা রয়েছে, আপনি শুনছেন কিন্তু হয়তো আপনার বাবা বা আপনার মা এখন ঘুমোচ্ছেন, আপনার আপনার দাদনাদি হয়তো এখন ঘুমোচ্ছেন। আমার মনে হয় যে আপনি কালকে সকালে তাদেরকে বলতে পারেন ঘটনাগুলো, যে ঘটনাগুলো আমরা আপনাদের শোনাচ্ছি, এবং তাদেরকে উৎসাহিত করতে পারেন যে তারা ভূত আসামে এসে ঘটনা শুনিয়ে যান সবাইকে। আমার মনে হয় যে আপনার ফ্যামিলি মেম্বারদের যদি আপনি উৎসাহিত করতে পারেন, আপনি যদি তাদেরকে নিয়ে ভূত আসামে আসতে পারেন তাহলে কত মজা হবে। আমি আমি শিওর যে প্রত্যেকের ফ্যামিলিতে এমন একজন মানুষ রয়েছেন যার কাছে অনেক ঘটনা রয়েছে, ডেফিনেটলি রয়েছে। আর আরো বেশি বেশি ঘটনা পাঠানো আমাদেরকে, এবং স্টুডিওতে আসলে আমরা সবচেয়ে বেশি খুশি হই, সুতরাং স্টুডিওতে আসুন, এবং স্টুডিওতে আসতে হলে এবং আপনার ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm উইচ ইজ bhutfm@radio50.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। বারবার বলছি অনেকে এটা মিস করেন, এই জন্য আপনি পাঠান আপনার ঘটনা আমাদের কাছে। আপনি দেখতে পাবেন যে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiofoodti and www.facebook.com/bhutfm.rasel, লাস্ট যে অ্যাড্রেসটা বললাম ফেসবুকের সেইখানে গিয়ে আপনি দেখতে পাবেন সেন্ড ইমেল একটা অপশনই রয়েছে, সেখান থেকে আপনি চাইলে ইমেল সেন্ড করতে পারেন। আমরা চলে যাবো আবার বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরির জন্য, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের প্রতিটা মুহূর্ত।
আচ্ছা রাসেল ভাইয়া, এই ঘটনাটা হচ্ছে কি, আমার এক মামা হয় আর কি, ওনার পজিশনের কাহিনী আর কি, উনি হি গট পজিশন ফ্রম সাম টাইম, তো ওনার কিছু ব্যাপার ছিল যে জিনিসগুলো আর কি খুব খারাপ ভাবে আর কি ওনার লাইফে এফেক্ট করেছিল আর কি। ওটার একটা পার্ট, ওটা যদি পুরো স্টোরিটা বলতে যাই ইট টেক্স আ লং টাইম, ওটার একটা একটা পার্ট বলি আর কি। তো উনি তখন আপনার টিন এজ, একদিন সন্ধ্যার সময় উনি যাচ্ছিলেন গ্রামের একটা রাস্তা দিয়ে আর কি, খেলাধুলা শেষ করে আর কি, এবং ওই জায়গাটা আপনার একপাশে শ্মশান ছিল, একপাশে শ্মশান ছিল, তো ওখান থেকে আসতে হয় আর কি। তো শ্মশানের পাশ দিয়ে উনি যখন হেঁটে আসছেন সন্ধ্যার সময়, তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে প্রায়, এরকম একটা সময় দেরি হয়ে গেছে খেলাটা বাসায় আসতে আসতে, তো উনি হঠাৎ করে তাকিয়ে দেখে যে শ্মশানের উপরে ঠিক ওই যেখানে নাকি আপনার কিছু জিনিসপত্র রাখা থাকে আর কি, ফসলস, ওখানে একটা মহিলা বসা, কালো রঙের একটা মহিলা বসা, এবং তার সাদা একটা শাড়ি পরা সে সারা শরীরে, এবং তার মানে আর কি অনেকটা অনেকে যোগিনী টাইপের বলে আর কি সেরকম। তো যখন উনি তাকান, তাকায় দেখেন যে মহিলাটার চোখটা বেশ হলুদ টাইপের, এবং মানে হলদেটে টাইপের আর কি, বেশ বড় বড় হলদেটে টাইপের, এবং ওনার দিকে তাকিয়ে একটা হাসি দেন আর কি। এবং উনি যখন নাকি দ্বিতীয়বার তাকান মহিলাকে দেখতে পান না, এবং পরপর থেকে তারপর থেকে ওনার ভেতর অনেক অ্যাবনর্মাল কিছু আচরণগুলো চলে আসে আর কি। এবং এই অ্যাবনর্মালিটি গুলা খুব খারাপ পর্যায়ে আর কি। যেমন উনি ঘুমের মধ্যে কথা বলতো, তখন মানে উনি যখন রাতে ঘুমায় থাকতেন হঠাৎ করে দেখা যেত যে রুমের মধ্যে শব্দ হচ্ছে কিছু টুকটাক টুকটাক, এবং লাইক ফিসফিস ফিসফিস করে কথা বলতো কারোর সাথে। এবং এই জিনিসগুলো এমন ব্যাপকভাবে হয়েছিল যে আসলে ওনার আশেপাশে যারা থাকতো তারা বেশ বেশ মানে ভয় পেয়ে যেত ব্যাপারটাতে, বেশ বদার্ড ফিল করতো। মানে লাইক আপনার একটা রুমের মধ্যে যদি কেউ শুয়ে থাকে এবং আপনি ফিল করতেছেন হঠাৎ করে যে রুমের দরজার মধ্যে কুটকুট কুটকুট করে শব্দ হচ্ছে, এবং যে শুয়ে আছে সে ফিসফিস করে কথা বলছে, এরকম মানে ব্যাপারগুলো যখন ঘটে তখন বেশ মানে দৃশ্য ভয়ঙ্কর মনে হয়। যাই হোক, এরকম করে তার অনেক সময় হয়ে যায় আর কি, বেশ সময় চলে যায়। এবং একটা পর্যায়ে এসে ওনার এক্সোসিজমের কিছু ব্যাপার চলে আসে। তো ওনাকে একজন পিসাবের কাছে নেওয়া হয়, তিনি তাকে একটা আপনার তাবিজ দেন, তাবিজটা গলা রাখতে বলেন, বলে যে তাবিজটা গলা রাখতে। তো উনি তখন বলতো আর কি ওই সময়টাতে যে এই তাবিজটা যখন গলায় রাখি ওই যে জিনিসটা মানে মানে কেউ একজন তার কাছে আসে এবং রাতের বেলা তাকে ফিসফিস করে বলে জানলার কাছ দিয়ে যে তুমি এই তাবিজটা খুলে রাখো, তাবিজটা খুলে রাখো নাহলে আমি ঢুকতে পারছি না। তো উনি ওই তাবিজ গলায় থাকা অবস্থায় তার মাথার ভেতরে ইগুলো ঠিক থাকতো আর কি, মানে কনসিয়াসনেসটা ঠিক থাকতো, উনি খুলে রাখতেন না।
আচ্ছা,
বাট উনি মানে ভেতরে এক ধরনের আকর্ষণ অনুভব করতেন কথা বলার আর কি, সামথিং লাইক দ্যাট। তো এরকম একটা সময় একদিন ঝড় বৃষ্টির রাতে, বেশ ঝড় হচ্ছে তখন আপনার রাতে দেখা যেত আর কি যে ঝড় আসলে গাছপালা ছিল অনেক এরকম হয়, এবং তখন বিটিভি দেখার সময় আর কি, তো অ্যান্টেনা লাগানো থাকতো গাছে, দেখা যাচ্ছে রিসেপশন ভালো আসছে না। তো উনি এরকম একটা সময় হেঁটে চলে যান ওখানে আপনার সেই অ্যান্টেনাটা নামানোর জন্য।
আচ্ছা,
তো যখন উনি গাছে উঠছেন অ্যান্টেনা নামানোর জন্য তখন ওনার গলায় তাবিজ ছিল না, এবং এক পর্যায়ে ধরেন লাইক 10 মিনিট পরে সে ফিরে আসে। তখন ফিরে আসে তার সারা শরীরে কাদা টাদা লাগানো, কি হয়েছে? তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, যে এই অবস্থা কেন? তো তখন সে বলে যে আমার গলায় যখন তাবিজটা ছিল আমি যখন গাছে উঠতে যাই তখন আমার তাবিজটা একটা গাছের ডালের সাথে লেগে খুলে যায়, এবং আমি ফিল করি আমাকে কেউ ধরে তুলে নিয়ে যাচ্ছে উপরের দিকে, এবং এক পর্যায়ে আমি যখন দোয়া পড়া শুরু করি আমাকে ফেলে দেয় ওখান থেকে। ঠিক আছে, তো এই অবস্থায় সে চলে আসে। তো এই ঘটনাতে সে পীর সাহেবের কাছে আবার যাওয়া হয়, পীর সাহেব তাকে বলে যে তোমাকে একটা প্রসিজার করতে হবে, গায়ের মধ্যে স্পেশাল কিছু মানে উনি পড়ে দেয় আর কি, হলুদ, কাঁচা হলুদ পড়ে দেয়, বলে এটা গায়ে মেখে এবং তিনটা জলাধারের পানি গায়ে দিয়ে তাকে তিন রাস্তার মোড়ে যে গোসল করতে হবে। তো দেখা যাচ্ছে যে ওনাকে প্রথম দিন নিয়ে যায়, এবং এই ব্যাপারটা রাসেল ভাই এমন একটা জায়গায় তাকে গোসল দেওয়ানো হয়েছে জায়গাটা খুব পরিচিত এবং আপনি খুব ভালোভাবে ছিলেন জায়গাটা।
আচ্ছা,
ঠিক আছে, এটা তিন রাস্তার মোড় এবং খুব কোয়াইট থাকে মোহাম্মদপুরের একটা জায়গায়।
আচ্ছা,
তো সেই জায়গায় তাকে গোসল করতে নেওয়া হয় এবং বেশ নিশুতি থাকতো, গভীর রাতে নিয়ে যাওয়া হতো তাকে গোসল করাতে। এবং একদিন গোসল করানো হলো, দ্বিতীয় দিন যখন তাকে গোসল করতে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে অনেক কুকুর কোন জায়গার থেকে জমা হয়েছে এবং ঘেউ 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 করতেছে, মানে ভয়ঙ্কর রকম। মানে তার সাথে গিয়েছিল হচ্ছে দুজন মানুষ গোসল করার, তাকে নিয়ে গেছিল ওখানে, প্রচন্ড কুকুরের ঘেউ ঘেউতে মানে ভয় ধরে যাওয়ার মতো অবস্থা। এবং তারপরে কিন্তু দ্বিতীয় দিন তাকে গোসল করিয়ে নিয়ে আসা হয় ওখান থেকে, এবং তৃতীয় দিন যখন যাবে তখন সে আর যায় না ওখানে।
আচ্ছা,
সে গোসল করতেই যাবে না, এবং মানে যাওয়াই হলো না তার, মানে সে যাবেই না, তৃতীয় দিনে গোসলটা তার হলই না। তো এরপরে এরপরে অংশটার মধ্যে কিছুটা আমাদের বাসায় ইনভলভ আছে।
আচ্ছা,
তো ওনাকে নিয়ে আসা হয় আমাদের বাসায়, আসার পরে রাখা হয়। তো তখন ওই অঞ্চলটা বেশ নীরব থাকতো আর কি, এখন যেমন অনেক বিল্ডিং হয়ে গেছে উঁচু উঁচু বিল্ডিং, তখন সব একতলা বাড়ি, খুব দুই একটা আছে, একতলা দোতলা বাড়ি আছে, সব একতলা বাড়ি। তো এরকম সময় একটা ঘরে আমাদের বাসায় একটা মিলাদের ঘর ছিল আর কি, তো ওখানে রাতে থাকতে দেওয়া হলো। তো যখন থাকতে দেওয়া হয়েছে ওনাকে, উনি ফিসফিস করে বলতেছেন আমাকে যে এই রুমে আমাকে থাকতে নিষেধ করা হয়েছে, এই রুমে আমি থাকতে চাই না, তখন কিন্তু তাবিজটা নাই ওনার সাথে, সামহাও হি লস্ট তাবিজ যে গাছের সাথে লেগে, তো বলতেছে এই জন্য আমাকে থাকতে নিষেধ করা হচ্ছে, আমাকে বলা হয়েছে ওই যে ডাইনিং রুমটা কর্নারে ওখানে থাকতে। তো জিনিসটা আমি ছোট আমি নিজে শুনতেছি, আমার কাছে বেশ সিরি লাগতেছে তখন যে এই ঘটনাটা উনি বলতেছে যে তাবিজ নাই বা ওনাকে রাখতে হচ্ছে, এটা কেমন একটা হাস্যকর ব্যাপার মনে হচ্ছে আমার কাছে যে এই রুমে থাকতে নিষেধ, মানে ব্যাপারটা আমার কাছে কোয়াইট বিলিভেবল মনে হচ্ছে না। তাই তো তারপরও আমি এটা মেনে নিলাম, মেনে না বলে আমি আমার আম্মুকে বললাম যে উনি এরকম বলতেছে ওনার সাথে নাকি কি আছে এরকম রাতে ওনাকে থাকতে নিষেধ করে, তো বললো যে না তাকে ওই রুমেই রাখতে হবে, তো ওই রুমেই আমরা তাকে রাখছি। তো কি হলো রাসেল ভাই, রাতের বেলা দ্যাট ওয়াজ ওখানে শোয়ার পর গভীর রাত, রাত বাজে 12টা 1টা এরকম সময় জাস্ট উঠানের মধ্যে একটা লাইট জ্বলতেছে, তখনকার সময় আপনার ওই যে নর্মাল বাল্ব ইউজ করতাম আমরা সবাই, ফিলামেন্ট দেওয়া যে বাল্ব, এর মধ্যে উনি হঠাৎ করে বলতেছে যে ও আসছে আশপাশ থেকে ঘুরতেছে,
আচ্ছা
রুমে ঢুকতে পারছে না। তো শুনতেছি ওনার কথা এবং ওনার কথা শুনে আমার কাছে কে আকাশের শিরানি লাগতেছে, মনে হচ্ছে যে আসলে কি কিছু আসছে এরকম। বাট এরকম সময় রাসেল ভাই, মানে এটা মাই ওন এক্সপিরিয়েন্স, যে দরজার মধ্যে ধুম করে কেউ কিল মারল, এবং মানে কিলটা হচ্ছে একটু জোরে কিল মারার মতো একটা জিনিস, এবং এই কিলের শব্দ শুনে ওই রুম থেকে আমার আম্মা উঠে গেল, এই উঠে গেল যে কি ব্যাপার কে কিল মারছে, দরজার মধ্যে এরকম সাউন্ড করলো, কে দরজা খোলা হলো, পুরা উঠানটা নিশ্চুপ কেউ নাই শুনশান, এবং আমাদের বাসার চারপাশে প্যারাফিট ওয়ালটা ছিল প্রায় 12 ফিট উঁচু, এরকম সময় কারো বাসার ভেতরে ঢুকে ওই দরজায় কিল মেরে বেরিয়ে যাওয়া সম্ভব না, ইটস নট পসিবল, ঠিক আছে সম্ভবই ছিল না। তো খুব আশ্চর্য একটা ব্যাপার, উনি তখন আমাকে বলতেছে ও আসছিল, ও চায় না যে আমি এখানে থাকি, ও চায় যে আমি কর্নার রুমটা থাকি, এবং এই কারণেই এরকম ব্যাপার ঘটছে। এবং পরবর্তীতে উনি আবার চলে যায়, তখন ওনার এই জিনিসটা মানে ছেড়ে যায়নি, ওনার বাসায় আমার ওনাদের যে বাসা ছিল সেটা হচ্ছে ঢাকারই মিরপুরের যে কোনো একটা জায়গায়, ওখানে আমি বেড়াতে যাই, আমি নিজে উনি যেখানে থাকতো সেখানে দেখছি যে ঠিক পায়ের কাছ থেকে একটা মানুষের মতো অবয়ব রাসেল ভাই, ইটস লাইক 8-10 feet টল, হেঁটে হেঁটে 8 ফিটের মতো লম্বা হবে প্রায়, হেঁটে হেঁটে ঠিক পায়ের কাছ থেকে আসতেছে, এবং আমি বুঝতেছি যে একটা রুমের ভেতরে একটা আলো থাকে, সেখানে পুরো একটা জমাট বাঁধা মানুষের সমান মানুষের মতো একটা আকৃতি হেঁটে হেঁটে আসতেছে, এসে পায়ের কাছ থেকে আসতেছে এবং পাশে আসতেছে, এবং জাস্ট বিছানার কাছে যখন আসে আমি নিজে ভয় পাই, আমি ডাক দিই, ডাক দিলে ওনাকে উঠিয়ে দেয়, হ্যাঁ উনি উঠে যায়, উনি উঠে গেলে ওনাকে মানে তখন নাই কিছু, এরকম 2-3 বার যখন হয়, তৃতীয়বার আবার আমি দেয়ালের পাশে যে শুই, এবং তৃতীয়বার কিন্তু আমি যখন দেখি ঠিক অনেকক্ষণ পর আবার সেই আকৃতিটা আসে, এসে ওনার উপরে ছুপে যায় এবং তারপর নাই, এবং এই পজিশনের মানে পজিশনের শেষ যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে একজন ভদ্রমহিলা, সে একটা মিডিয়া আর কি, সি ইজ লাইক মানে মিডিয়া বলে যেটাকে, যে তার কাছে আসে, সে কিছু জিন এসে ছাড়ায়, তার কাছে জিন আসে ছাড়ায়, এবং এই ছাড়ানোর সময়টার মধ্যে কিছু মানে ব্যাপার স্যাপার ঘটে, যেটা নাকি খুবই এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, যেটা আমার চোখে আসলে আমি এর আগে মানে এক্সপিরিয়েন্স করি নাই, বা আমি এখন পর্যন্ত এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাই নাই আসলে ভাই, কারণ তার যে জিনটাকে যখন বোতলে ভরা হয় সে বোতলটা মাটি থেকে 3-4 ফিট উপরে শূন্যে লাফাচ্ছিল, আমার উইথ মাই বেয়ার আইজ আমি সেটা দেখছি, আমার নিজের চোখে দেখা সেটা জিনিসটা, এবং খুবই মানে স্ট্রেঞ্জ এবং উইয়ার্ড একটা জিনিস, এবং সে বোতলটাকে যখন তাকে জিন ঢুকানোর চেষ্টা করা হয় বোতলটা প্রথমবার ছিটকে যায়, প্রায় 4-5টা রুম পার হয়ে ঠিক বাথরুমের সামনে, যে বাথরুমের যে লো কমোড সেটা পাশে ভেঙে চুরমার হয়ে যায়, হাউ ইজ ইট পসিবল আমি জানি না। এবং পরবর্তী ঘটনা যেটা, যে ওনাকে ওই সময় ছাড়ানো হয়, ছাড়ায় ওনাকে অনেকটা ই করে দেওয়া হয়, রিসেন্ট ধরেন বছর 2-1 আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল আবার,
আচ্ছা
তো ওনাদের বাসায় আমি গেছিলাম, ওনাকে আমি বলতেছিলাম যে আপনার মনে আছে আপনার যে এরকম পজিশন ছিল তখন, উনি বলতেছে যে স্যার আমার তো কোনো পজিশন ছিল না, সম্পূর্ণ জিনিসগুলো ওনার কাছে লাইক মেমোরি থেকে চলে গেছে, ওনাকে বলতাম যে এরকম এরকম জিনিস তো নাই, ওনাকে আমি তারপরে বললাম তো উনি হাসছে, উনি আবার মিটি মিটি হাসছে, আমি মিটি মিটি হাসার কি আছে, নিশ্চয়ই কিছু আপনার এখনো ফিল করেন, আচ্ছা তাহলে তোকে আমি একটা রিসেন্ট ঘটনা বলি, ঠিক আছে, বলে যে আমার সাথে এখনো আজব আজব কিছু কিছু জিনিস ঘটে যায়, যেমন উনি কিন্তু মনে আছে কিন্তু উনি সব স্বীকার করছে না, ইটস লাইক এ মিস্ট্রিয়াস থিং। উনি বলতেছে যে রাতের বেলা আমি ময়লার যে ব্যাগটা নিয়ে নিচে নামি এবং চারতলার থেকে নিচতলায় যে আমি ব্যাগটা রেখে আসি নিচতলায়, তো আমি এখন তিনতলার কাছে যাচ্ছি, তিনতলার কাছে একটা ময়লার ঝুড়ি রাখা, সেখানে আমি দেখি এই বাল্বের আলো লাইটের আলোয় একটা লাইক মেরাজ, মানে ইটস লাইক মরুভূমিতে বা মরিচিকা দেখি না আমরা মরিচিকাটা আলোর মধ্যে সামথিং ইটস লাইক মেরাজ টাইপের, মেরাজ টাইপের কিছু একটা ওই জায়গায় আপনার জল জল করছে এবং ময়লাটার পাশে মনে হচ্ছে উবু হয়ে কিছু একটা বসে আছে। এবং উনি যখন ভালো মতো দেখলো গ্লেস, দেখলো একটা বিড়াল ওনার দিকে তাকালো, বিড়ালটার মুখটা একটু ডিফারেন্ট, মানে একটু ভয়ঙ্কর টাইপের একটা শেপ। তো উনি যখন হাত দিয়ে সরাতে বললো, মানে একটু ই করলো, বিড়ালটা সরছে না। এবং সামনে যে আবার যখন বিড়ালটাকে ভয় দেখানো শুরু করলো, বিড়ালটা সরে গেল, একটু সামনে গেল সরে গেল। এবং আশ্চর্য ব্যাপার, বিড়ালটা শরীরটাই ওরকম মেরাজের মতো, ইটস নট লাইক সলিড একটা বিড়ালের যে একটা ই অবয়ব বা কিছু তা না। এবং এক পর্যায়ে উনি যখন চলে আসলো, ফিরে আসলো, তখন দেখলো যে আবার উনি যখন সিঁড়িতে উঠে যাচ্ছে আবার ওই বিড়ালটা ওখানে বসে আছে চুপচাপ, এবং সেটার আপনার বডি শেপ এরকম। এবং এখনো নাকি অন্ধকারে ওনার বিছানা আশেপাশে কিছু ছায়া ঘোরাফেরা করে উনি যখন থাকেন। বাট এটার পরবর্তী যে উনি লজিক এক্সপ্লেনেশন গুলা সেটা কিছু উনি কিন্তু বলে না, জাসমিন মানে ডিসক্লোজ করে না ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। আমি মনে 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 করি যে হয়তো ওই জিনিসটা ওনাকে ছেড়ে যায়নি পুরোপুরি।
ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব। এবং আমাদের এখানে লিখেছেন সারা, এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি, সারার মেল পড়ব আমরা একটা। এবং সারা লিখেছিলেন একটু আগে যে তিনি নেক্সট উইকে আসবেন, এই উইকে কোনো একটা কারণে তিনি আসেননি, এবং আজকে তার বার্থডে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, এবং আশা করছি যে আপনি সবসময় ভালো আছেন, ভালো দলে আছেন এবং সবসময় ভালো থাকবেন। লিখেছেন যে আমি মেডিকেলের ঘটনা পড়ে পরে শেয়ার করব। আমি আমার আম্মুর নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু করি। তিনি একটা মেডিকেল কলেজে আছেন এবং একজন সেখান থেকে তিনি লিখেছেন আর কি। তিনি লিখছেন যে আমার আম্মুর নানা একজন ওলি ছিলেন, অন্তত নামাজি ও ধার্মিক, অত্যন্ত নামাজি এবং ধার্মিক। গ্রামের লোকজন ওনার কাছে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য আসতেন। ওনার বিভিন্ন ক্ষমতা ছিল, উনি মানুষের হায়াত দেখতে পারতেন। তিনি এমন একটি দোয়া জানতেন যা পড়ে তার বাম পাশে ফু দিলে মানুষের ছায়া আসত, ওই ছায়ার মেজারমেন্ট দেখে উনি মানুষের হায়াত বলে দিতেন। উনি যেটা করতেন সেটা হচ্ছে মানুষের এবং রোগীর জন্য শুধু এই একই কাজ করতেন। আমার আম্মুর নানা একদিন তার কাছে তার এক ভক্ত খুব রিকোয়েস্ট করলো যে হায়াত কিভাবে দেখতে হয় তা বলার জন্য। আম্মুর নানা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তিনি বললেন, তোমার মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তোমার ক্ষতি হবে। অনেক রিকোয়েস্ট করার পর আম্মুর নানা রাজি হলেন। উনি দোয়াটি শিখিয়ে দিলেন এবং বললেন যে ওই দিন মাগরিবের আজানের পর উজু করে পাক পবিত্র হয়ে তারপরে সেটা মুখস্থ করে আসতে, কথা মতো ওই লোক সেটা করলো এবং হাজির হলো। এবং যেটা হলো সেটা হচ্ছে যে এবং লোকটা যা বলেছিল তাই করলো। দোয়া পড়া শেষ করে লোকটি যখন বাম পাশে তাকিয়ে, আচ্ছা দোয়াটা এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে 40 বার পরে বাম পাশে তাকিয়ে ফু দিয়ে চোখ খুলতে বলা হয়েছিল এবং কথা মতো তিনি তাই করলেন। এবং দোয়া পড়ে পাশে লোকটি যখন বাম পাশে ফু দিয়ে চোখ খুললেন তখন একটি হঠাৎ করে আকস্মিকভাবে একটি গলা কাটা ছায়া দেখতে পেলেন। লোকটি হুজুরকে জিজ্ঞেস করল, হুজুর এর অর্থ কি? আম্মুর নানা তখন বললেন, আপনার হায়াত এখানেই শেষ। লোকটি বিশ্বাস করল না, আম্মুর নানাকে গালিগালাজ করতে শুরু করলো এবং বের হয়ে গেল। এবং ওই দিন রাতেই লোকটা গলা এবং ওই দিন রাতেই লোকটা যেটা করলো সেটা হচ্ছে যে মানে আচ্ছা নানা তাকে বললেন যে আপনার হায়াত এখানে শেষ, এবং ওই দিন রাতেই লোকটা গলা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল এবং লোকটি মারা গেল। এবং আম্মুর নানা জিন পালতেন। ঘটনাটার পরে দিন পরের দিন আম্মুর নানা জিন হাজির করলেন এবং জিজ্ঞেস করলেন যে এমন হঠাৎ মৃত্যুর কারণ কি। জিন জানালো যে যে লোকটি এসেছিল তার উদ্দেশ্য অসৎ ছিল এবং উনি তাকে টাকা কামানোর উদ্দেশ্যে বা কোনো একটা অসৎ উদ্দেশ্যে বা কোনো একটা লোভ ছিল নিশ্চয়ই, সেই কোন কিছুটা বোঝাতে চেয়েছেন যে সেই রকম একটা উদ্দেশ্য ছিল এবং এই কারণেই তার এই মৃত্যু ঘটেছে, এটাই তিনি জানাতে বলেছেন। এবং আমি জানি যে উনি আগামী সপ্তাহে আসবেন, তারপরে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ঘটনাটা পড়তে, পড়লাম। আশা করছি আপনার সাথে নেক্সট উইকে আরো অনেক ঘটনা হবে এবং অনেক ঘটনা শুনবো আমরা, এবং সবাই মেডিকেল ঘটনা শুনতে চাই, সুতরাং আপনি নেক্সট উইকে আমাদের জন্য বেশ কিছু হসপিটালের ঘটনা নিয়ে আসবেন আপনার। অলরাইট, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু ফেসবুকের আমরা পোস্ট কমেন্ট পড়ে আসবো, আমাদের পোস্টে নিচে যে সমস্ত কমেন্ট আপনারা করেছেন সেগুলো পড়ে আসবো। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আব্দুর রহিম আমাদের লিখেছেন যে ভাই আই লাভ মুস্তাফা, আমাদেরকে মকসুল মিনার লিখেছেন যে আজকে একদম ক্লিয়ার শুনছি ভাই এবং ক্লিয়ারলি ভয় পাচ্ছি। সিঙ্গার জয় লিখেছেন রাজশাহী থেকে শুনছি, প্রায় 6 ঘন্টা যাবৎ অপেক্ষা করেছিলাম, আশা করছি যে আজকে ভালো হবে এপিসোডটি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে শ্রী মন্ত প্রধান আমাদের লিখেছেন, আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ ডাউনলোড করে ভোট এফএম শুনছি, খুব ভালো লাগছে। আমাদেরকে মুকুল মিনার লিখেছেন, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে লিখেছেন এবিএম মেজবা উল মারাজ আমাদের লিখেছেন, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন অ্যালন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন লিখেছেন মেহরাব হোসেন মুগ্ধ এবং ময়মনসিং মেডিকেলে বসে শুনছেন তিনি। আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদেরকে ঘটনা পাঠাবেন মেডিকেল কলেজের, কারণ এটার ডিম্যান্ড অনেক বেশি। আমাদেরকে রিহান জিয়া লিখেছেন নাইস স্টোরি, ইশতিয়াক অন্তর আমাদের লিখেছেন যে আমাদেরকে বাবুহের ঘটনা তার কাছে ভালো লেগেছে সেটা তিনি লিখেছেন এখানে। এস আক্তারুল আমাদের এখানে অ্যাপের একটা স্ক্রিনশট নিয়ে তিনি আপলোড করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ আপনি অ্যাপ দিয়ে শুনছেন এবং ফুল ভলিউম দিয়ে, রাইট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আলম রহমান অসমাপ্ত গণিত আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি ডিজে হৃদয়, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন এম ডি রকি, এছাড়াও আছেন হাসান রহমান যে ফুল সাউন্ড দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপলোড করেছেন, ডিজে সাব্বির আপলোড করেছেন অ্যাপের ছবি, এছাড়াও মানে যারা এরকম অ্যাপ দিয়ে শোনেন এবং ছবিও আপলোড করেন, আসলে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, বোঝা যায় কতটুকু ভালোবাসা আপনাদের। এম ডি হাবিবুল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শাহাদাত হোসেন প্রিন্স, এছাড়াও অচেনা রাজ, আচ্ছা আমি এই টাইপের নাম আমি একটু অ্যাভয়েড করবো, ভূতফম ইজ এ ভেরি সিরিয়াস প্রোগ্রাম। কিন্তু জুমন আহমেদ আমাদের এস এম এস করেছেন, আমাদের এখানে লিখেছেন এবং ক্লিয়ারলি শুনছেন, তিনি শুনছেন এবং আমাদের সঙ্গেই আছেন। তন্ময় আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এখানে সাজির আহমেদ, এছাড়াও এস এম আকাশ আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি মারুফ হাসান, তামজিদ খান, এছাড়া আবিদ আমাদের সাথে রয়েছেন, সঞ্জা আহমেদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন জাবেদ সহ আরো অনেকে। আমাদের যে ফুর্তির যে পেজটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে নাজমুল খন্দকার আমাদের এখানে পাঠিয়েছেন, আমাদের এখানে আজকে ভয়টা একটু বেশি, হৃদয় গৌর লিখেছেন, ফারহান সাদি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সাহাদত খান বাহরাইন থেকে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন ছবি পাঠিয়েছেন, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছি আছেন এই মুহূর্তে আমাদের সাথে জসিম সিকদার আমাদের সাথে রয়েছেন, আনিশা জাহান আমাদের সাথে রয়েছেন এবং তিনি ভোটাফাম শুনছেন এবং তার কাজিনদের সাথে নিয়ে তিনি শুনছেন, এম ডি সাদি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি হাসান মাহমুদ, এছাড়াও রাফিউর রাফি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে জয় অ্যাপ দিয়ে শুনছেন এবং ছবি আপলোড করেছেন, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিম মিম আমাদের সাথে আছেন, অর্ণব আবিদ এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের পেজে www.facebook.com/radiofoodcamp.com/bhutasam.rasal, আর আমাদের ঘটনা পাঠান বেশি বেশি করে, এই উইকে আপনাদের মধ্য থেকে কেউ না কেউ হয়তো চলে আসবেন, সুতরাং বেশি বেশি করে ঘটনা পাঠান। ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে ভূতাসম@radiofoodcamp.fm, অথবা চলে যান সরাসরি আমাদের ফেসবুক পেজে সেন্ট ইমেল যে অপশনটা রয়েছে সেখান থেকে সরাসরি পাঠিয়ে দিতে পারে আপনার ঘটনা। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরো একটা বিরতি নিবো এবং বিরতির পর আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং আমাদের সঙ্গে সেই পর্যন্ত পুরোটা সময় আপনারা থাকবেন আশা করবো। স্টে টিউনড রেডিও ফুডি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুডি।
Bhoot FM, the night comes alive with Grounding Form.
হ্যালো রাসেল ভাই, আমার নাম অরজিৎ, আমি কলকাতা থেকে বলছি। ছুটিতে বাড়ি এসেছি, আমি থাকি আসলে ইউক্রেনে। যাই হোক, আমি অনেকদিন আগে আপনাকে লিখেছিলাম গল্পটা, তো আপনি আমাকে অডিও ক্লিপ পাঠাতে বলেছিলেন, তো অডিও ক্লিপটা আজকে করছি। সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা 2004-2005 নাগাদ হবে। তো তখন সেই সময় আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, আমাদের পশ্চিমবঙ্গের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়ি। স্বাভাবিক অর্থ আমি সেটার নামটা এখন নিচ্ছি না। তো যেদিনকার ঘটনা বলছি, আসলে সেই সময়টা ছিল বেশ মানে শীতকাল আর কি, পুজোর পর পর হবে। তো আমার এক বন্ধু হসপিটালে ভর্তি ছিল, তো আমাকে রাত্রি 10টা নাগাদ আমি খবরটা জানতে পারি এবং জানতে পেরে আমি হসপিটালে আমাকে যেতে হয়। তো আমি যখন হসপিটালে পৌঁছাই তখন প্রায় রাত্রি 11টা বাজে। আমি আসলে আমাদের কলেজটা থেকে হসপিটালটার ডিস্টেন্স অলমোস্ট এই 3-4 কিলোমিটার হবে, আর তো অত রাত্রে কোনো ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না। তো স্বাভাবিক অর্থেই হেঁটে যাওয়া অথবা অন্য কোনো মানে রিক্সা বা সাইকেল, সে সময় রিক্সাও পাওয়া যায় না। তো আমি আমার এক বন্ধু সাইকেল নিয়ে আমি হসপিটালের উদ্দেশ্যে যাই। ঘটনাটা এরকম যে আমি হসপিটালে পৌঁছাবার পর কিছুক্ষণ কথা বলি, ঘন্টা দেড়েক থাকিও, কিন্তু যেহেতু ওটা ওমেন্স ওয়ার্ড ছিল তো রাত্রে আমাকে বলা হয় যে আপনি তো ওখানে থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে, আপনি বাইরে অপেক্ষা করতে পারেন। তো বাইরে অপেক্ষা করা মানে আমি তখন বাইরে আসি, বাইরে এসে হসপিটাল কম্পাউন্ডেই একটা সিঁড়িতে গিয়ে বসি। তার কারণ হচ্ছে গিয়ে অত রাত্রিবেলা আমি যে জায়গাটির কথা বলছি সেটা একটু মফস্বল এরিয়া, আর আমার যে কলেজটা সেই মফস্বল এরিয়ার বাইরে। সন্ধ্যাবেলা 7-8টার পরেই ওখানে প্রায় জনশূন্য হয়ে পড়ে, সুতরাং অত রাত্রিবেলা তখন 12:30-1 বাজে। তো সেই সময় স্বাভাবিক ব্যাপার যে রাস্তা একেবারেই জনমানব শূন্য এবং খুব সামান্য স্ট্রিট লাইটের বর্ষা। তো আমি স্বাভাবিক অর্থে আমি সেই সময় ফিরতে চাইছিলাম না। তো আমি একটা জায়গায় বসে একটা সিগারেট ধরাই, এমন সময় আমি একটা খুব উদ্ভট গন্ধ অনুভব করি। গন্ধটা আমি খুব স্বাভাবিকভাবে নিয়ে, তার কারণ হসপিটাল, বিভিন্ন রকম গন্ধ বিভিন্ন দিক থেকে আসে, মেডিসিনস হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। কিছুক্ষণ পর হঠাৎ করে আমি দেখি যে মেন গেট থেকে জনা 2-3 লোক এবং একজন মহিলা, ওনারা কান্নাকাটি করতে করতে এবং মানে উচ্চস্বরে কথা বলতে বলতে ওনারা ঢুকছেন। তো এসে আমি ঠিক যেখানে বসে রয়েছি সেটাকে ক্রস করে একটু বাঁদিকের হাতে একটা জায়গায় গিয়ে ওনারা দাঁড়ান এবং একজনকে খোঁজাখুঁজি করেন। তো সেই খোঁজাখুঁজি করতে করতে একটি লোক আসে এবং সেই লোকটি এসে সেই দরজাটি খুলে দেন এবং ভেতর থেকে একটি লাশ বার করে আনে। তো লাশটা বার করে এনে প্রায় আমার সামনেই সেটাকে রেখে দেয় এবং রেখে আরো বোধহয় কারোর আসার অপেক্ষা ওনারা করছিলেন যে ওই লাশটাকে ওনারা নিয়ে যাবেন। তো আমি বুঝতে পারি যে ওটা একটা মর্গ ঘর। তো এবং আমি লাশটার দিকে চেয়ে দেখি এবং লাশটার কন্ডিশনও যে খুব ভালো ছিল তা নয়, এবং আমার একটা অদ্ভুত কি বলবো অনুভব হয় এবং অচিরেই আমার একটা বেশ ভয় ভয় লাগে বেসিক্যালি। তো আমি তারপরে ডিসিশন নিই যে আমি আর এখানে বসবো না, এই হসপিটাল চত্বরেই থাকবো না, আমি যে করেই হোক কলেজেই ফিরে যাব। তো যাই হোক, যেমনি ভাবা তেমনি কাজ, আমি তখন সাইকেলটা নিয়ে আবার আমি কলেজের পথে যাত্রা শুরু করি। তো যাত্রা শুরুতেই হঠাৎ করে আমার সাইকেলের চেনটা খুলে পড়ে যায়। তো চেনটা খুলে পড়ে যেতে আমি খুব বিরক্ত বোধ করি, কেননা সবে শুরু করেছি। যাই হোক, চেনটা তুলে নিয়ে আবার কিছুটা যেতে আবার একবার চেন পড়ে যায়। তো এরকম পুরো রাস্তা যেতে যেতে আমার বেশ কয়েকবার চেন পড়ে। তো আমাদের ওই জায়গাটা মানে আমার ওই মেন রোড একটা জায়গায় আসে, একটা জাংশন আছে, সেই জাংশনটাতে গিয়ে অ্যাকচুয়ালি রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটা গ্রামের একটা রাস্তা ডান দিক থেকে যেটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে হচ্ছে গিয়ে গ্রামের ভেতর দিয়ে সরাসরি আমার কলেজের সামনে। সামনে। আর একটি রাস্তা ওইটা যাচ্ছে সোজা সোজা গিয়ে একটা মেন রোড, মেন হাইওয়ে আছে সেটাতে গিয়ে পড়ে। সেই হাইওয়েতে পড়লেই তার উল্টো দিকে একটা বড় ঝিল, তারপরে একটি শ্মশান, এবং তারপরে আমাদের কলেজ কম্পাউন্ডটা শুরু হয়। তো যাই হোক, আমি যখন ওই মোড়টাতে, ওই জাংশনটাতে এসে পৌঁছাই, সেই সময় আমার সাইকেলের চেনটি আবার খুলে পড়ে যায়। সাইকেলের চেনটা খুলে যেতে আমি আবার নিচে নামি সাইকেল থেকে, নেমে চেনটাকে তুলবো, এমন সময় হঠাৎ করে আমার পিছন দিক থেকে, আমার বাঁ পাশ থেকে বেসিক্যালি, কেউ একজন আমাকে ডাক দেয়। তো কথাটা এরকম ছিল যে কে ওখানে? তো আমি উত্তর, আমি পিছন দিকে ঘুরি, ওপরে তাকাই, ওপরে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছেন, লুঙ্গি পরা, সাদা স্যান্ডো গেঞ্জি পরা, মাথায় একটি ওই টুপি আর কি, যে ইসলামী টুপি হয় সেই টুপি উনি পড়ে রয়েছেন। তো আমি ওনাকে বললাম, আমি এরকম বি কলেজের স্টুডেন্ট। তো তারপরে আমায় জিজ্ঞেস করে, এত রাত্রে এখানে কি? আমি উত্তর দিই যে আমার এক বন্ধু হসপিটালে ভর্তি ছিল, তো আমি দেখতে গিয়েছিলাম, আমি ফিরছি। তারপরে আমি আর কোনো মানে ফার্দার আমি আর কিছু কথা বলিনি, আর বলতে ইচ্ছাও করছিল না, কারণ আমি অলরেডি খুব বিরক্ত ছিলাম। তো কি বা কি আমি এত কথা বলতে, সত্যি বলতে আমি কেয়ার করছিলাম না। তো এনিওয়ে, আমার হঠাৎ করে মাথায় এলো যে বিল্ডিংটির ছাদ থেকে উনি কথা বলছেন, ওই বিল্ডিংটা আজ 10-15 বছর ধরে বন্ধ, এবং ওর গেটটা, যে মেইন গেটটা, সেটা একদম রাস্তার উপরেই। এবং আমি যখন গেটটার দিকে তাকালাম, গেটটা অলরেডি লক, এবং আমি যখন ভিতর দিকে তাকালাম, খুব হালকা আলোতে হলেও আমি দেখলাম যে সবকটা দরজা বন্ধ। তো একটা মানুষ কি করে ছাদে গেল? এবং আমি ছাদের দিকে যখন তাকালাম, ছাদে কিন্তু তখন কেউ উপস্থিত ছিল না। আমি খুব ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে তখন আমি হাঁটতে হাঁটতে, আমি তখন মানে জাস্ট আমি কি করব বুঝে উঠতে না পেরে, আমি সাইকেলের চেনটা না লাগিয়ে সাইকেলটা নিয়ে দৌড়াতে শুরু করি। আমি জানি যে গ্রামের ভিতর দিয়ে যাওয়াটা সেফ হবে না, তার কারণ খুবই অন্ধকার, পুরো রাস্তাটা অন্ধকার থাকে, কোনো স্ট্রিট লাইট থাকে না ওখানটায়, আর এমনিতেও সেটা আমাদের জন্য খুব একটা সেফ না, কারণ অত রাত্রিবেলা দিয়ে গ্রামের ভিতর দিয়ে যাওয়াটা অনেক রিস্কি। তো সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে আমার মেইন রোড থেকে যাওয়া। আমি যখন মেইন রোড থেকে যাব, মেইন রোডটা গেলে, আমি আগেই যেটা বলেছি যে প্রথমে গেলেই মেইন রোডটা যখন হাইওয়েতে গিয়ে পড়ছে, ঝিল, তারপরে হচ্ছে গিয়ে শ্মশান, তারপর কিছুটা অংশ ছেড়েই আমাদের কলেজের কম্পাউন্ডটা শুরু হয়। তো সেই রিস্কটা নেওয়া ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। যাই হোক, সেই সময় যখন আমি যাচ্ছি, আমার কেন যেন ঘন ঘন মনে হচ্ছিল কেউ যেন ফলো করছে বা কিছু, মানে হয়তো ওটা জাস্ট একটা প্রিটেন্ড বা ভয়ের জন্য হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন ফলো করছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার ফোনটা বার করে, আমি কলেজে আমার যে বন্ধুরা ছিল, আমি আমার রুমমেটস বা অন্য হস্টেলে যারা রুমমেটস, সবাইকে একটা একটা করে ফোন করতে লাগলাম, কেউই ফোন তুলছে না। তো ফাইনালি আমার বন্ধু একটা, সেই সময় তখন বেশ রাত, মানে তখন প্রায় 2-2:30 বাজে, স্বাভাবিক যে বড়দিন কলেজ রয়েছে, সবাই শুয়ে শুয়ে রয়েছে, তো ও বোধ হয় বাথরুমের জন্য উঠেছিল। তো আমাকে হঠাৎ করে রিং ব্যাক করে, আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে কেউ আমার ফোন তুলবে বলে, তো রিং ব্যাক করে। তো আমি সঙ্গে সঙ্গে বলি যে ভাই তুই একটু এগিয়ে আসবি, আমি এরকম মেন রোড হাইওয়ে ধরে আসছি, আমার খুব ভয় লাগছে একা একা। তো বললো ঠিক আছে, তুই আয় আস্তে আস্তে, আমি তোর দিকে আসছি। ও তারপরে কলেজ হোস্টেল থেকে বেরিয়ে হাইওয়ে ধরে ও আসতে থাকে, এবং প্রায় যখন আমরা মাঝামাঝি, মানে আমি যখন মাঝামাঝি ওই শ্মশানে পৌঁছাই, তখন আমি ওকে আসতে দেখে আমি একটুখানি মনে বল পাই। এবার ঘটনাটা হচ্ছে কি, এটা লৌকিক বা অলৌকিক কি ধরনের ঘটনা, যাকে আমি দেখলাম উনি আসলে মানুষ না অন্য কিছু, সেটা আমি কিছুই বলতে পারবো না। তার কারণ আমি ওই ওইটুখানি কনভারসেশন আর ওইটুখানি যা দেখা, মানুষটিকে পুরোপুরি না দেখতে পেলেও আমি ওনার বেশভূষা ভালোভাবে বুঝতে পেরেছিলাম। কিন্তু লজিক্যালি যদি আমি ভাবি যে একটা মানুষ ওখানে কি করে গেল, যেখানে গরমকালে যদি উনি শুতেও যান, তাহলে ওখানে ওই অত উপরে উনি উঠলেন কি করে? মানে প্রায় 15-20 মিটার, তার থেকে বেশি হয়তো হবে ওর হাইটটা, তো ওখানে উঠলেন কি করে? এটা একতলা, এটা সেকেন্ড ফ্লোরও নয়, বেশ উঁচু উঁচু, অনেক পুরোনো দিনের বাড়ি। আমরা যতদিন দেখেছি এবং যা আমরা জানি যে লাস্ট 15-20 বছর ধরে ওই বিল্ডিংটা বন্ধ, তো ওখানে এত রাত্রিবেলা কোথা থেকে লোক এলো, কিভাবে লোক এলো? আর আমি যখন কয়েক মুহূর্ত পরেই যখন আমি আবার পিছন করে দেখলাম, তখন ওই লোকটিকে দেখতে পারলাম না কেন। যাই হোক, অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না, অনেক প্রশ্নেরই উত্তর থাকে না। সুতরাং আমি এটা লৌকিক না অলৌকিক সেইভাবে আমি কোনোভাবে বিচার করব না।
ভূত FM, the night comes alive with Gramophone. Thank you.
শুনছেন সবসময় রেডিও ফুটকের পয়েন্ট ও এফএম। আমি রাস্তা দাসের সাথে, আমার সাথে রয়েছে মাস্তুর এবং আজকে অতিথি হয় এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুট এফএম এ। আমি দেখতে পাচ্ছি শিখুন আমাদের এসএমএস করেছেন নাটোর থেকে, নূর মোহাম্মদ আমাদের এসএমএস করেছেন, জোস লাগছে তাই লিখেছেন তিনি, আমাদেরকে এসএমএস করেছেন আকিব গোপালগঞ্জ থেকে এবং শীতের রাতে ফুট এফএম অসম লাগছে তার কাছে তাই লিখেছেন, আমাদেরকে আদিল এসএমএস করেছেন মিরপুর থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অনন্যা, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমডি ইমন রেজা, আমাদেরকে মিম বরিশাল থেকে এসএমএস করেছেন যে ফোর্থ স্টোরি ওয়াজ ওয়াও, রাফি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে হয় প্লিজ অ্যাডমিনিস্ট্রেশনকে বলেন, আচ্ছা তিনি রংপুর থেকে লিখছেন তাদের জন্য কি করা যায়। ওয়াসি আমাদের এসএমএস করেছেন আফটার টু মান্থস আই এম ব্যাক, ওয়েলকাম ব্যাক, থার্ড স্টোরি ওয়াজ অসম, আমাদেরকে অনামিকা ফরিদপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন স্টোরিগুলো ভালো হচ্ছে, আমাদেরকে এমডি আমিনুল ইসলাম লিখেছেন বেস্ট স্টোরিজ ফ্রম বরিশাল। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে শিহাব, এছাড়া আমাদেরকে রিমা এসএমএস করেছেন নাটোর থেকে, তিনি অসুস্থ প্রে করতে বলেছেন সবাইকে, এবং আমাদেরকে নীরব এসএমএস করেছেন যে স্টোরিটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল ভাইয়া, এবং কার স্টোরিটা সেটা তো বলেনি, স্টোরিটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল বলতে গেলে কোনটা আসলে এটা মানে বোঝা আমাদের জন্য মুশকিল কিন্তু। এছাড়া আমাদেরকে কাজী নিশাত তাসনিম লিখেছেন যে সো গুড স্টোরি, আমি আপনাকেও জিজ্ঞেস করবো কোন স্টোরিটার কথা বলছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, নতুন একজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন, তবে তার আগে আমি একটু জানাই আমাদের যদি আপনারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান আমাদের সাথে এবং সমস্ত লিসনারদের সাথে, অথবা আপনার পছন্দের কোন মানে স্টোরি টেলার যদি থাকে আপনার ফ্যামিলিতে যে খুব চমৎকার ঘটনা বলেন, তাকে যদি সঙ্গে করে নিয়ে আসতে চান এবং তাকে যদি ঘটনা বলাতে চান, তাহলে যেটা করতে হবে আমাদেরকে ইমেল করতে হবে আপনার স্টোরি, এবং ইমেল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, এই অ্যাড্রেসটা মনে রাখতে হবে, এই অ্যাড্রেসে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা স্টোরি ভিডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আপনার সাথে অডিও ক্লিপ তো পাঠাতেই পারেন, এছাড়াও আপনারা আমাদেরকে কিন্তু সরাসরি আপনারা ঘটনা লিখেও পাঠাতে পারেন। আমরা প্রচুর ঘটনা পাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে এবং আমরা খুবই হ্যাপি আমাদের দেশের বাইরে সমস্ত বাঙালি ভাই বোনরা রয়েছেন সমস্ত বিশ্ব জুড়ে, তারা প্রচুর ঘটনা পাঠান যে ঘটনাগুলো অসাধারণ হয়, আর আমাদের দেশে তো প্রতিদিন আপনাদের পাঠাতেই হয় সবচেয়ে বেশি। তো আমরা এখন পরবর্তী স্টোরি শুনবো আমাদের পরবর্তী লিসেনার কাছে, আপনার নামটা একটু প্লিজ বলবেন তারপর আপনার স্টোরি।
লিসেনার্স, আমি উদয় বলছিলাম, আমি এসেছি দক্ষিণ বঙ্গশ্রী থেকে, আমার সাথে এসেছে আমার ছোট ভাই নিয়ম।
জি, শুনি আপনার ঘটনা।
আমি আসলে বাসা মেনশন করতে চাচ্ছিলাম আর কি।
জি বল।
আমার বাসা হচ্ছে আপনার দক্ষিণ মহাশ্রীতে, তো আমার ঘটনাতে আমি চলে যাই। আমার ঘটনাটা হচ্ছে আমার বিল্ডিং এর চারতলার একটা ঘটনা। তো আমার বিল্ডিং এর চারতলায় আন্টিরা ফার্স্ট টাইম নতুন যখন উঠলো, তো ওনাদের সাথে পরিচয় ভালো কথা, তো আমার সাথেও ভালো পরিচয়, তো আমাদের বাসায় আসা যাওয়া করতো, তো ওই হিসাবে আসলে ঘটনাটা শোনা আর কি। তো হচ্ছে কি, আন্টিরা আন্টি আঙ্কেল দুজনেই ব্যাংকে জব করতো, তো আন্টি ফার্স্ট টাইম যখন প্রেগনেন্ট ছিল তখন দেখা গেছে যে হসপিটালের কারণে বা আদার্স অন্যান্য কারণে উনি আপনার ইয়া করছিল, এটা নাম জানি কি, এই ব্যাংক থেকে ছয় মাসের ছুটি নিয়েছিল। তো যাই হোক, আমাদের বিল্ডিং এ যখন উনি ছিল তখনই আমাদের ওনার বাচ্চা বেবিটা হয়েছিল। তো বেবি হওয়ার পর ফার্স্ট টাইম ঘটনাটা শুনেছি এখান থেকেই যে এটা নাম জানি কি, ওনার বেবির যখন দেড় থেকে দুই বছর ছিল তখন উনি ওনার বাসায় উনি একটা কাজের বুয়া রাখছিল, তো কাজের বুয়াটা দেখা গেছে যে কাজ করতে আসলে দেখা গেছে কাজ টাজ ফেলে রেখে দেখা গেছে ওনার বেবির সাথে খেলাধুলা করতো, তারপর আরো অনেক ঝামেলা ছিল। তো দেখা গেছে কাজের বুয়া এসে বাসায় যখন ঢুকতো তখন দেখা গেছে যে পায়ের মধ্যে অনেক কাদা থাকতো, যেখানে পা দিত সেখানে দেখা যায় যে কাদার মতো একটা ছাপা বসে দিত আর কি। তো যাই হোক, উনি অনেক কথাবার্তা বলে কাজের বুয়ারে যতই কাজ করাক না কেন দেখা গেছে যে কাজের বুয়া বেবি নিয়েই সবসময় খেলাধুলা করতো আর কি। তো একদিন হঠাৎ করে উনি কাজীর বুয়ার কাছে বেবিকে রেখে গেছে, রেখে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে এসে দেখে যে বেবিটা বল, আমরা আসলে বল যেরকম ড্রপ দিয়ে উঠায় না, বেবিটা ছিল খাটের উপরে বসা ছিল। তো হঠাৎ করে চোখের পলকে দেখা যায় খাটের উপর থেকে বেবিটা নিচের দিকে ড্রপ খেয়ে আবার খাটের উপরে চলে গেছে। তো ফার্স্ট টাইম বেবিটা একটু চিৎকার করছে, পরে আবার আবার উনি রান্নাঘর থেকে আবার আসছে, ব্যাগ করে আবার আসছে।
চলে গেল, কিছু বলেনি কাজের মানুষকে?
না, কাজের মানুষ তখন কিছু বলেনি।
কাজের মানুষকে উনি কিছু বলেন
না? উনি কিছু বলেন, উনি ভাবছে যে এটা উনার ভ্রান্ত ধারণা, এরকম কিছু একটা ভাবছে।
নর্মালি
আবার রান্নাঘরে চলে গেছে। রান্নাঘরে চলে যাওয়ার পর হঠাৎ করে যখন আবার বেবি আসলো, আসার পরে তখন উনি বলতো কি হলে কি হয়েছে কি হয়েছে এগুলো বলছে। বলার পরে কাজের বুয়া বলতেছে যে আপা আমি এমনি এমনি দেখলাম, মনে হচ্ছে যে ড্রপ খেয়ে আবার উপরে উঠছে। ঠিক আছে, তখন আন্টি চেক টেক করলো, চেক করার পর দেখা যায় বেবির আপনার পিছন থেকে একটু ব্লিডিং হচ্ছে আর কি। তো আচ্ছা ঠিক আছে, গেল তখন বরাবর হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গিয়া যা চিকিৎসা করা সেটা করাইছে আর কি। তো আচ্ছা গেল, এরপরে আপনার দেখা গেছে যে আপনার এরকম উনি যখন রাতে ঘুমাতো, ঘুমাইলে দেখা গেছে যে অনেক সময় দেখা যেত যে ওনার বেবি আস্তে আস্তে টেনে নিয়ে বিছানার কাছে আসতো, হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যেত আর কি। তো এটা উনি কয়েকদিন আসলে ফলো করছে, উনি এভাবে ব্যাপারটা আসলে এত সিরিয়াসলি নেয়নি তখন ফার্স্ট টাইম। আচ্ছা গেল, তখন হঠাৎ করে আরেকদিন দেখা গেছে যে আঙ্কেলের অফ ডে ছিল, ফ্রাইডে তো অফ ডে ছিল, তারপর আঙ্কেল গেছিল ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে আঙ্কেল গেছে ওয়াশরুমে, কিন্তু উনি দেখতেছে ওনার পাশে আঙ্কেল শুয়ে আছে আর কি। ঠিক আছে, তারপর উনি হঠাৎ করে আঙ্কেল যখন ওয়াশরুম থেকে বের এসে রুমে ঢুকতেছে, বলতেছে তুমি কোথায় গেছিলা? বলতেছে আমি ওয়াশরুমে গেছিলাম। তখন আঙ্কেল বলতেছে যে ওয়াশরুমে, আন্টি বলতেছে আর কি যে ওয়াশরুমে যখন গেছো তাই তার পাশে কে ছিল? তখন ওনাদের মাঝে আর কি একটু বিভ্রান্তকর সৃষ্টি হয়েছে আর কি। ঠিক আছে, সৃষ্টি হওয়ার পর তখন ওনার আসলে ব্যাপারটা অত সিরিয়াস ভাবে নেয়নি, তখন বাড়িওয়ালাকে জানাইছে যে আপনার বাসায় কোনো সমস্যা আছে কি না এই সেইগুলো বলছে। বলার পর বাড়িওয়ালা বলছে যে না, আমার বাসায় কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার বাসায় এই ধরনের কোনো সমস্যা নেই, এই নেই সে নেই এইগুলো বলছে। বলার পরে ওনারা তারপরও একটা হুজুর ডাকছিল। তো হুজুর ডাকার পরে দেখা গেছে যে হুজুর ডাকার পরে হুজুরে বলছে যে বাসায় একটু প্রবলেম আছে। তারপর আন্টিরা বললো যে ঠিক আছে, প্রবলেম আছে যেহেতু আমি ব্যাপারটা সলিউশন করে দেখি থাকা যায় কি না। ঠিক আছে, তখন দেখা গেছে আরো ওনারা ছিল কয়েক মাসও ছিল, তারপর থাকার পরে দেখা গেছে যে হঠাৎ করে এরকম প্রায় রাত্রে দেখা গেছে বাচ্চা যখন শুয়ে থাকতো তখন দেখা গেছে বাচ্চা একদম বিছানার পাশে টেনে নিয়ে যেত। তারপর দেখা গেছে আন্টি মনে করতো যে ওনার গায়ের উপর দিয়ে হাত দিয়ে কেউ মনে ওনার বাচ্চাকে বেবিকে ধরতেছে, এটা মনে করতো। তো এরকম হঠাৎ করে এরকম যখন একদিন কি হয়েছে রাতের বেলা, উনি ওই হঠাৎ করে মনে হচ্ছে ওনার মনে হচ্ছে যে কেউ একজন ওনার বেবিকে টানতেছে। হঠাৎ করে চিৎকার শুনেন যখন হাতের এরকম করছে, মানে এরকম করার পরে উনি হঠাৎ করে মানে ব্যাপারটা আস করেনি ফার্স্ট টাইম। পরবর্তীতে দেখা গেছে যে ওনার হাতের মানে সকালবেলা উঠে ঘুম থেকে দেখা যায় হাতের উপরে একটা আঁচড়ের দাগ। তো উনি ব্যাপারটা যখন সিরিয়াস ভাবে নিছে, তখন সিরিয়াস ভাবে নেওয়ার পর উনি পরের দিন আবার একটা হুজুর আনছে। ঠিক আছে, বাড়িওয়ালা সহ হুজুর আনছে। হুজুর আনার পরে হুজুর বলতেছে যে এই বাসায় কোনো একটা সমস্যা আছে, এই সমস্যাটা হচ্ছে এই বাসার উপর দিয়ে এইটা হচ্ছে জিনদের চলাফেরার একটা রাস্তা আর কি। ঠিক আছে, এই রাস্তা দিয়ে ওরা চলাফেরা করে, এই বাসায় থাকতে হলে এই বাসা করতে হবে, বন্ধ করতে হবে, এই করতে হবে, অনেক কিছু উনি অনেক সুরাকারাত পড়ছে, অনেক কিছু করছে, মিলাদ পড়াইছে, কোরআন শরীফ পড়ছে, পড়ে টড়ে বন্ধ করছে আর কি। এর পরবর্তীতে তাকে শান্তিরা চলে গেছে।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব পরবর্তী স্টোরিতে। আমাদের কাছে একটা ইমেল রয়েছে, আমরা সেই ইমেলটা একটু পড়ব। এবং এই ইমেলটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার। তার আগে আমি দেখছি যে আমাদেরকে SMS ও করছেন অনেকে। আমার এক ফ্রেন্ড আমাকে SMS করেছেন, দেখলাম যে তিনি আমাদের রেগুলার লিসেনার এবং তিনি দেখেছেন যে আই ডোন্ট রিমেম্বার মিসিং এনি অফ ইউর শো, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে রেগুলার আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমাদেরকে শিখুন SMS করেছেন। এছাড়াও নূর মোহাম্মদ আমাদের SMS করেছেন, জোস লাগছে লিখেছেন, আকিব আমাদের SMS করেছেন গোপালগঞ্জ থেকে, আদিল SMS করেছেন আমাদেরকে, ইমন রেজা, এছাড়াও মিম বরিশাল থেকে SMS করেছেন, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে অনামিকা ফরিদপুর থেকে SMS করেছেন। তো আমি একটা রিলেশনের ঘটনা বলবো, এটা অনেকটা আমাদের মানে কি বলবো যে অনেকটা রোমান্টিক লাগতে পারে, বাট ঘটনাটা খুব অন্যরকম একটা ঘটনা আমার কাছে মনে হয়েছে, দেখুন দেখুন কেমন লাগে। তো যে লিখছেন তিনি ঠিক এভাবে লিখছেন, হ্যালো রাসেল ভাই, ইংলিশে বাংলা লেখার জন্য সরি, আমি জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন, আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন, এবং সবসময় ভালোর দলে। আমার নাম অর্ণা এবং পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি স্টুডিওতে এসে আসা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি চাই আমার ঘটনাটা আপনি পড়ে শোনান। ঘটনাটা 2015 সালে আমার সাথে ঘটে যায়। আমার বাসা ময়মনসিং এ এবং সময়টা ছিল নভেম্বরে। আমি একদিন ঢাকার মিরপুর 2 আমার ফুপুর বাসা সেখানে বেড়াতে যাই এবং ফুপুর বাসায় আমার সেম এজের আর কেউ ছিল না, গল্প এবং আড্ডা দেওয়ার মতো কেউ ছিল না। দ্যাটস ওয়াই আমি ম্যাক্সিমাম টাইম আমি ফুপির সাথেই ফুপির বাসার ছাদে স্পেন্ড করতাম, বিশেষ করে ভোরবেলা ফজরের নামাজ শেষ করে আমি ছাদে গিয়ে একা একা হাঁটাহাঁটি করতাম এবং আমার ছাদে কখনো কেউ থাকতো না। এমনি একদিন ফজরের নামাজ শেষ করে ভোরবেলা আমি ছাদে গিয়েছি এবং হঠাৎ আমি একটা ছেলেকে দেখলাম। ছেলেটা ছাদের রেলিং এর উপর বসে থাকতো এবং এসে ফোনে কিছু একটা করতো। আমি ডেইলি ভোরবেলা ছেলেটাকে রেলিং এর উপরে বসে থাকতে দেখতাম। আমি ভাবতাম ছেলেটা ভয় করে না, যদি হঠাৎ করে পড়ে যায়। ছেলেটা সেম এজেরও ছিল। এভাবে প্রতিদিন ভোরে ছাদে ওই ছেলেটার সাথে দেখা হতো এবং এক সময় ছেলেটার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওর নাম জানতে পারলাম প্রণয় এবং ছেলেটা দেখতে খুব অদ্ভুত ছিল, মাথায় চুলগুলো লম্বা ছিল, এক কথায় কবিদের মতো একটা ব্যাপার ছিল তার মধ্যে। খুব ভালো গান করতো সে এবং প্রায়ই ছাদে গিটার নিয়ে আসতো। এমনি ভাবেই আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। বাট প্রণয়কে আমি ভোরবেলাতেই শুধু পেতাম। ও সব সময় আমাকে বলতো সারাদিন সে অনেক বিজি থাকে, সেজন্য আমরা আলাদাভাবে কখনো দেখা করতাম না। আমি কেন যেন প্রণয়কে কখনো জিজ্ঞেস করতাম না যে ও কয়েন ও নাম্বার ফ্ল্যাটে থাকে। এভাবে সে ডেইলি আমাকে নিজের লেখা কবিতা শোনাতো আর গান শোনাতো। আমি ওর গান আর কবিতা শুনে রেগুলারলি এত বেশি মুগ্ধ হতাম যে কতক্ষণ কখনো ওর সম্পর্কে কিছু জানার ইচ্ছেও আমার হয়নি। ওর প্রতি আমার বেশ আমি বেশি ইনভলভ হয়ে গিয়েছিলাম যে ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম। একটা স্ট্রেঞ্জ বিষয় ছিল যে ওকে আমি কখনো দেখিনি ভোরবেলা আমার পরে ছাদে আসতে। আমি যখনই ভোরে নামাজ শেষ করে ছাদে যেতাম তখনই দেখতাম যে ও আগে থেকেই বসে আছে। প্রণয়কে জিজ্ঞেস করলে বলতো আমি তো সারা রাত এখানেই থাকি। আমি ওর কথা শুনে খুব হাসতাম। এভাবে কেটে গেল 16 দিন। আমি ফুপির বাসার গেস্ট, তাই কখনো একা একা কোথাও যাওয়ার ট্রাইও করিনি। ফুপিতা থাকতো ওই বাসার 4th floor-এ। একদিন বিকেল বেলা ফুপি আমাকে নিয়ে 2nd floor-এ বাসার মালিকের ফ্ল্যাটে বেড়াতে যায়। যাওয়ার পর আমি দেয়ালে একটা ছবি দেখতে পাই এবং দেখেছিলাম এবং মনে মনে হাসছিলাম যে প্রণয় আমাকে কখনোই বলেনি যে সে 2nd floor-এ থাকে। বুঝতে পারলাম এটা প্রণয়েরই বাসা। তবুও আমি ওই আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি এটা কে? আন্টি আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা আমার ছোট ছেলে, ওর নাম প্রণয়। আমি আন্টিকে বললাম, আন্টিকে প্রণয় সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলাম। আন্টি আমাকে খুব আপসেট দেখাচ্ছিল তাকে এবং ওনার চোখে জল দেখতে পেলাম। প্রণয় সম্পর্কে আমি আন্টির কাছ থেকে কত কথাগুলো শুনে কিছুতেই বিলিভ করতে পারছিলাম না। আমি শুনলাম প্রণয় আন্টির ছোট ছেলে ছিল, ও প্রফেশনাল একজন ফটোগ্রাফার ছিল এবং একদিন ভোরে নাকি ছাদের রেলিং এর উপরে বসে সে কিছু একটার ছবি তুলতে গিয়েই সেখান থেকে পড়ে যায়। 5 তলার ওপর থেকে ও পড়ে গিয়েছিল অ্যান্ড পড়ে পরে তাকে আর বাঁচানো যায়নি। আমি এই ঘটনা শুনে আর কোনো কথা বলতে পারছিলাম না। আমার মনে হচ্ছে আছে যে টোটালি 2-3 ঘন্টা আমি কারোর সাথে কোনো কথা বলিনি। প্রণয়কে নিয়ে আমার সাথে যা যা ঘটেছিল সব ফুপিকে বললাম। ফুপি আমাকে বিলিভ করলো অ্যান্ড এর পরের দিন আমি ঢাকা থেকে ময়মনসিং চলে আসলাম। আমার ফুপি খুব ভীতু ছিল, যার কারণে উনি নেক্সট মান্থে বাসা চেঞ্জ করে ফেলেন। আমি ময়মনসিং আসার পর প্রণয়কে খুব মিস করতে থাকি। সব ঘটনা জানার পর ও আমি প্রণয়কে জানার পরও আমি প্রণয়কে খুব মিস করতাম। আমি প্রায়ই ওকে স্বপ্নে দেখতাম, প্রায়ই দেখতাম ও আমাকে খুব দুঃখ নিয়ে বলছে আমাকে ছেড়ে চলে গেলে। আমি মনে প্রাণে প্রণয়কে দেখতে চাইতাম, বাট আমার ভেতর কোনো ভয় কাজ করত না। একবারের জন্য আমার মনে হতো না যে সে এই পৃথিবীর কেউ না। এরপর আমার ঢাকা যাওয়া হয়নি। আমি বিলিভ করি আমি যদি আবার কখনো ঢাকায় যাই তবে ভোরবেলা ওই ছাদের ওপরই আমি তাকে আবার দেখতে পাব। আমি ওকে খুব মিস করি। এই ঘটনাটা যে এই ঘটনাকে জানি না কে কিভাবে নিবে, কিন্তু আমি নিজে জানি আমার সাথে কি ঘটে গিয়েছিল ওই সময়, যার কিছুটা বোঝা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। তো এই ছিল ঘটনা। জানি না কেমন লাগলো, আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। ছোট্ট একটা ঘটনা আছে তার, সেই ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা যাবো।
হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল হোসেন বালিয়াবিল থেকে এসেছি। তো আমি একটা এনডিটি কোম্পানিতে ইন্সপেকশনের জব করি। তো আমাদের একটা ইন্সপেকশনের সাইট হয়, সেটা হয় সীতাকুণ্ডে। তো আমরা ঢাকা থেকে টিম যাই, তো আমাদের হোটেলটা নেওয়া হয় ফেনীতে। তো ওখান থেকে আমাদের সাইডে যাতায়াত করি। তো আমাদের যে এরিয়ার কাজ ছিল সেটা ছিল একটা পাইপলাইনের কাজ। তো আমরা প্রতিদিনকার মতোই কাজ করি, আমাদের 7 দিনের একটা প্যাকেজ থাকে। আমাদের যে এরিয়ায় কাজ হয়, তো জায়গাটা অনেক ফাঁকা ছিল। তো চকের এই কাজ তো সেই কাজের বিক্রয়ে আমরা কাজ শুরু করে দিই। তো কাজ করতে 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 আমরা একটা এক পর্যায়ে আসি। তো সেখানে একটা ভিটার মতো আমরা জানতাম না এটা কি ধরনের ভিটা বা কি। তো আমাদের উপর থেকে অর্ডার আসে যে আজকে এই কাজ শেষ করে আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হবে, এরকম একটা অর্ডার আসে। তো আমরা সে সন্ধ্যার দিকে লাইট টাইট কিনে তো আমরা নিয়মিত কাজ করতে থাকি। তো কাজ করতে 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 এক পর্যায়ে আমরা ওই ভিটার কাছাকাছি চলে আসি। আমরা ওই ভিটার কাছাকাছি চলে আসি। তো সেখান থেকে আমরা ওই আমাদের যে টিম ছিল, তো টিমের লোক ভাগ হয়ে যায়। কিছু লোক মানে বেশি কাজ দ্রুত শেষ করতে হবে, এজন্য আর কি টিমটা আর কি আমরা
বেশি চলে আসেন। তারপরে কি
হলো, আমরা আর কি ওইখান থেকে ওই এক টিম পিছনে চলে যায়, আর এক টিম আমরা ভিটার কাছে চলে আসি। তো ভিটার কাছে চলে আসি, তো আমাদের সাথে যে কন্ট্রাক্টর লোক দেওয়া হয়, তো ওই লোকগুলা বলে ভাই আমরা অনেক রাত হয়ে গেছে, আমরা থাকতে পারবো। তো ওই লোকগুলো আমরা ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার পরে আমি আর আমার টিম লিডার জসিম ভাই তো দুইজন থাকি। তো আমার জসিম ভাই বলে যে তুমি এখানে দাঁড়াও, আমার ভিটার কোনায় ওখানে রেখে আমাকে দাঁড়া করে সে বলে আমি একটু গাড়ির থেকে আসতেছি। তো আমি ওখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে সে গাড়ির ওইদিকে চলে গেল। তো আমার একটা মনের ভিতর কিউরিয়াসিটি লাগলো যে আমাদের কাজ আর কি পরিমাণ আছে সেটা আমি দেখে আর কি, মানে একটা দেখার একটা ইচ্ছা হইলো যে আর কতগুলা জয়েন্ট আছে, যে কি পরিমাণ কাজ আছে। তো আমি সরাসরি ওই ভিটার দিকে আমার হাতে যে লাইটটা ছিল সেই লাইটটা নিয়ে আগে গেলাম। আগে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার লাইটটা আর জ্বলতেছিল না। আমার হাতে একটা ফোন আছিল, ফোন দিয়ে আমি কোনো রকম ব্রাইটনেসের আলো দিয়ে সামনের দিকে আগে গেলাম। তো আগে যায় দেখি যে কিছু দূর গেছি, তো হঠাৎ মাঝখানে ভিটার প্রায় মাঝামাঝিতে, তো তখন আমার হাতের ওই লাইটটা জ্বলে উঠে। তো তখন যে আমি যেটা দেখলাম, তো দেখে আমি আমার শরীর পুরো হিম হয়ে গেল। তো আমি তখন অনেক ভয়ে আমি আমার বড় ভাইকে আমি ডাকতেছিলাম। তো আমি যেটা দেখছিলাম, তো দেখি কিছু কঙ্কাল কিছু মাথা মোতা এরকম অনেক কিছুই আর কি ওখানে চতুর্দিকে আমার। তো আমি খুব ভয় পাই, আমার শরীর অনেক হিম হয়ে যায়। তো তখন আমি আমার বড় ভাইকে টিম লিডার ওনাকে আমি ডাকার চেষ্টা করি। তো আমি অনেক জোরে জোরে ডাকতেছিলাম, কিন্তু আমার গলা দিয়ে শব্দ বেরোতেছে, বাট শব্দটা ওনার কাছে পৌঁছাইতেছিল না। তো আমি খুব ভয়ে পিছন দিকে ঘুরে লাইটটা ধরেই সোজা একটা দৌড় দিই। তো দৌড় দিয়ে আমি সরাসরি ভাইয়ের ওই দিকে চলে যাই গাড়ির কাছে। তো এখানে চলে যায়। আমি ওই আমার ওই টিম লিডার ওনাকে আমি বলি যে ভাই আমি তো এইগুলা দেখছি, তো তো সে আমার কথা বিশ্বাস করে না। তো বিশ্বাস না করে সে মানে বললো যে ঠিক আছে আমি দেখি কি। তো সে লাইট নিয়ে সে আগায়, তো আগানোর পরে সে মানে তখন আগায়, তো তখন আর কি সে একটা জিনিস খেয়াল করলো যে তার নাকি একটা বাজে ধরনের একটা গন্ধ আসতেছে। তো তার নাকি খুব বাজে ধরনের গন্ধ আসতেছে, তো তারপরও সে সামনে আগাইতেছে। তো আগায় আগায় দেখলো যে যখন নাকি বিটা মানে 200 গজ ডিস্টেন্সে ছিল সে, তো 200 গজ যখন ওই বিটার কাছাকাছি যায় তখন সে একটা কালো রঙের একটা বিড়াল দেখে। তো বিড়াল দেখে সে লাইট ধরে, তো লাইট ধরে সে যা দেখতে পায় সে দেখে একটা মানে কেমন জানি একটা পচা একটা লাশ সে বিড়ালে ওইটা কামড়ায় খাইতেছে। তো বিড়ালের মুখে একটু কেমন কেমন রক্তের মতো লেগে রয়েছে। তো সেটা দেখে সে মানে ওইখান থেকে ব্যাক করে, যেহেতু সে আমার কাছ থেকে একটা কিছু শুনে গেছে, তো সেই পরিপ্রেক্ষিতে সে ব্যাক করে। তো ব্যাক করে গাড়িতে এসে আমাদের গাড়ি সব বলে না, সে বলে আজকের মতো আর কাজ করবো না, তো আমরা আজকে হোটেলে চলে যাই। পরে সে আমাদেরকে ওই আর এক টিম ছিল দূরে, তো ওকে কল করে পরে আমরা চলে আসলাম হোটেলে। তো হোটেলে চলে আসার পরে পরে হোটেলে এসে পরে আমাকে ওই ভাই ওই ঘটনাটা আমাকে বলতেছে, ওইটা আর কি শেয়ার করতেছে যে আমাদের সাথে এইরকম ই হয়েছে যে আমিও এইরকম একটা কিছু দেখছি।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে এই জন্য যে আপনি মানিকগঞ্জ থেকে এখানে এসেছেন এবং অনেক দূর থেকে আপনি এখানে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি আসল থেকে আসতে পারেন তারা ঢাকায় যারা আছেন তারা ডেফিনেটলি অবশ্যই আমাদের স্টুডিও এসে ঘটনা শোনাতে পারবেন, এবং সেজন্য আপনাদের যেটা করতে হবে জাস্ট আপনাদের ঘটনাটা পাঠিয়ে দিতে হবে আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhutfm@radio40.fm। আপনার জানা আপনার লাইফে না ঘটলেও চলবে আর সেরা ঘটনা আপনি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনাদের ফ্যামিলিতে যদি কিরকম থাকেন যে চমৎকার ঘটনা বলেন তাকে এনকারেজ করুন, তাকে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো আরো একবার, এবং বিরতিতে যাওয়ার পরে একটা ছোট্ট অডিও ক্লিপ শুনবো আমরা, শুনে তারপরে মানে ছোট না বড়ই আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবে। আমি ধরুন অনেক লম্বা একটা সময় পরে আমরা ব্রেক নিচ্ছি, সুতরাং একটা ঘটনা শুনবো তারপরে একটা ব্রেকে যাবো এবং তারপরে আমরা আসবো আবার ফিরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফর ইওর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
আসসালামু আলাইকুম হাসান ভাই, আমার নাম হলো সালমান খান। আমি প্রায় গত 5 বছর থেকে নিউ ইয়র্ক সিটিতে থাকি। পেশায় আমি একজন ট্যাক্সি ড্রাইভার, আর আমি রাতে ট্যাক্সি ড্রাইভ করি। আমার শিফট শুরু হয় 5টা থেকে ভোর 5টা পর্যন্ত। সো বেসিক্যালি অন্যান্য দিনের মতো ওই দিন আমি আমার ট্যাক্সি নিয়ে সিটিতে সিটির উদ্দেশ্যে রওনা দিলাম, ম্যানহাটন সিটি, যেখানে অনেক বিজি একটা সিটি, আপনারা হয়তো চিনে থাকবেন। তো ওই দিন অন্যান্য দিনের মতো আমি একটা কাস্টমার পিক আপ করলাম ম্যানহাটন সিটি থেকে। তো ওই কাস্টমার ডেস্টিনেশন ছিল ব্রুকলিন, যেটা ম্যানহাটন থেকে প্রায় 32 মাইলস। ওকে ফাইন, আমি কাস্টমারটা নিলাম। তখন আসলে যখন আমি কাস্টমারটা নিলাম তখন বাজে আসলে রাত্র প্রায় 12:10 আই থিঙ্ক। তো ওই কাস্টমার ডেস্টিনেশনে যেতে যেতে আমার সময় লাগছে এখানে আরো 30-40 মিনিট। সো অলমোস্ট 12:40 আই থিঙ্ক, মেবি 12:50, অলমোস্ট 1 o'clock আমি ব্রুকলিন পৌঁছাই ওই যাত্রী নিয়ে। যাক, আমি ওই যাত্রী ড্রপ আপ করে অন্যান্য সময়ের মতো আমি সিটিতে ব্যাক করতেছিলাম। আসলে আমি যে ব্রুকলিন গেলাম ম্যানহাটন সিটি থেকে, আমি আসলে জীবনে ওই রাস্তা দিয়ে যাই নাই। আর আমার আমি জিপিএস ইউজ করছিলাম, তো খুবই রাস্তাটা আমার কাছে কেমন যেন একটা স্ট্রেঞ্জ লাগছিল। মানে আঁকা বাঁকা রাস্তা, খুবই মানে ফাঁকে মানে জঙ্গল, অনেকটা জঙ্গলের ভিতর দিয়ে দুপাশে পাহাড়, তারপরে বড় বড় গাছ। আসলে যারা নিউ ইয়র্কে থাকে তারা জানে বেসিক্যালি দিনের বেলা এসব রাস্তাগুলো অনেক সুন্দর, বাট রাত্রে এইসব রাস্তাগুলো খুব স্কারি। যাই হোক, আমি আমি ড্রপ আপ করে আমার আসতে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করতেছিলাম সিটিতে। তো হঠাৎ করে আমি যখন ওইখান থেকে প্রায় 5-10 মিনিট ড্রাইভ করার পরে আসলে ওইদিকে কোনো মানে কোনো ঘর বাড়ি নাই, শুধু আমি দেখতেছি লাইক 2-3টা গাড়ি মানে ওইদিক অপোজিট সাইড থেকে যাইতেছে আর কি। তো আমি দেখলাম একটা প্রায় 70-80 বছরের একটা বুড়ি মানে একজন বৃদ্ধ মহিলা আমার হাত তুললো। যাক, আমি হাত তুললো, আমি চিন্তা করলাম পাহাড়ের পাহাড় আমি জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে হাত তুললো, আমি আমি ক্যামেরাটা কনফিউশন। তারপরও আবার আমি থামলাম, কারণ এখানে আবার আমি যে টিএলসি ট্যাক্সি চলাই আমি ড্রাইভ করি, এখানে হলো আপনার যে টিএলসিতে কেউ যদি কমপ্লেন করে তাহলে আমার $200 ফাইন। আচ্ছা যাই হোক, আমি ওই ফাইনে রিকভার করার জন্য আমি আবার ভাবছি হয়তো ওই বই আমার কমপ্লেন করলে সমস্যা আছে। যাই হোক, আমি ওই ওই বৃদ্ধ মহিলাটাকে আমি নিলাম, যাক আমি ওর ওকে আমার আমি ওই মহিলাটাকে আমি আমার আমি ওর ডেস্টিনেশন জিজ্ঞেস করলাম যে ও কই যাবে। ও আমার কোনো কথা বললো না, জাস্ট একটা স্লিপ দিল, ঠিক আছে। তো ওই স্লিপ আমি দেখলাম ওই স্লিপ একটা একটা সেমেটারি, আই মিন কুইন্সের একটা সেমেটারি, ওই সেমেটারিটা আমি চিনি। আমি আমি শক, ও এত রাত্রে একটা সেমেটারিতে যাবে। আমি যাই হোক, আমি আর ওর কিছু জিজ্ঞেস করলাম না, আমি সেমেটারির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আমার জিপিএস সেমেটারির অ্যাড্রেসটা ফোন করলাম, যাই হোক আমি যাইতেছি যাইতেছি। বাট রাসেল ভাই একটা জিনিস কি, আমি দেখতেছি আমার লাইক অন্যান্য দিনের মতো আমার রাত্রি লাইক শেষ হইতেছে না। আমি যত যাইতেছি যত সময় যাইতেছে আমার মনের ভিতরে মানে কেমন জানি করতেছে লাইক সামথিং রং। একে তো অনেক রাত্র হয়ে গেছে অলরেডি, আমার রাস্তায় মানে মনে যেন শেষ হইতেছে না। যাক এক পর্যায়ে আমি লাইক সেমেটারের পাশেই একটা ইয়েতে থামলাম, ইয়ে করলাম, আমি আমার মিটারের টাইম আপ করলাম। বাট মিটারের টাইম আপ করলাম লাইক 10 সেকেন্ড হয়ে গেল, পিছন থেকে কোনো সাড়া পাইতেছি না, মানে টাকা পে করতেছে না। আমার প্রায় $35 এর মতো বিল আসলো। রাসেল ভাই আমি এখনো মানে আমি পিছনে আমি যখন লুকিং গ্লাসে আমি যখন কাঠটা মোড়ে আমি দেখলাম, আমি দেখলাম ওই বৃদ্ধ মহিলাকে আমার গাড়িতে নাই। বা বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এই ওরে নেওয়ার পর থেকে আমি একটু থামি নাই, কারণ রাত্রে তো ট্রাফিক ছিল না। আমি পুরো চলার মানে হাইওয়ে ধরে আমি পুরো চলতি অবস্থায় ছিলাম, একটু থামি নাই। ইভেন ও যে মানে আমার গাড়ি থেকে বের হলো তারও কোনো আমি শব্দ পাইলাম না, লাইক কোনো একটা গাড়ির যখন ডোর ক্লোজ করে একটা শব্দ হয় আমি ওই শব্দটাও পাইলাম না। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছিল অলরেডি। আমি আমি কি করবো, একে তো একটা সেমেটারি, আমি তার পাশেই দেখতেছি একটা মানে খ্রিস্টানদের একটা একটা চার্চ আর কি, ওইখানে আমি দেখতেছি মানে বাতি জ্বলতেছে। আমি বিশ্বাস না পাই আমার ট্যাক্সি ওইখানে রাইখা, আমি ওই যে চার্চে আমি মানে একটা দৌড় দিলাম। আমি ওইখানে যে আমি আমি ওইখানে চার্চের যে ফাদার ছিল আমি সব মানে আমি এখনো মানে বুঝে বললাম যে এই ঘটনা আমার সাথে কি হয়েছে আমি জানি না, ও পরে কি করবো আমি আসলে এখনো শেখ করতেছি। ওই ঘটনার কথা মনে পড়লে আমার স্টিল এখনো আমার গায়ের লোম মানে দাঁড়ায় যায়। আমি পরে আমি ওদেরকে আমার সিচুয়েশনটা বুঝা বলছি, পরে ওইখান থেকে চার্চে থেকে একটা ওদের যে টেক কেয়ার করে যে চার্চটা আমার আমি আসলে কি করবো বুঝতে পারতেছি না। পরে চার্চ আসলে বুঝতে পারছিল যে ফাদার ছিল, ও আমাকে বলছে যে আসলে তোমার গাড়িতে যে বসছিল ও আসলে কোনো বৃদ্ধ মহিলা ছিল না, ও আসলে ছিল দ্যাট ওয়াজ সামথিং এলস। যখন আমি বুঝছি যে আসলে এটা কি ছিল, আমি জীবনেও কল্পনা করিনি রাসেল ভাই আসলে নিউ ইয়র্ক সিটির মতো এমন একটা শহরে এরকম কিছু একটা ঘটতে পারে আমার সাথে। যাই হোক রাসেল ভাই, পরে ওই চার্চ থেকে আমাকে একটা টেক কেয়ার ওই কোনো একটা লোক আমাদের পাঠায় মানে আমার বাড়ির উদ্দেশ্যে আমার সেফ প্লেসে আমার পৌঁছাই দিয়েছিল। বাট আমি জানি না আসলে কি হয়েছিল ওই দিন আমার সাথে, আমি আজও আমার ওই দিনকার মানে ওই দিনের কথা মনে পড়লে আমি মানে ঘুমাইতে পারি না কি হয়েছিল আমার সাথে। যাই হোক রাসেল ভাই, এটি ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ।
Bhoot FM, the night comes alive with Grounding Form.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় ভিডিও ফুটকের পয়েন্ট ওএফএম। আমি রাসেল আছি সাথে এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এসএমএস করছেন। আমি আরেকবার বলে দিই, আমাদের যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOOTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি বলবো যে আপনারা সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং অডিও ক্লিপ পাঠাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আর যারা আপনারা ফেসবুক আমাদের পেজ ভিজিট করতে চান, দেখতে চান যে আজকে কারা অতিথি হিসেবে এসছেন, তারা চলে যান www.facebook.com/radiofootkin/bhootfm.russell. আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে তৌকির লিখেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই কমেন্ট করছেন তৌকির ছাড়াও, যেমন জে এইচ ফরিদ আমাদের এখানে লিখেছেন এবং আমাদের এখানে লিখেছেন যে দেখতে পাচ্ছি যে এম ডি তাহিদুল ইসলাম লিখেছেন অনেকদিন পর শুনছেন তিনি ময়মনসিংহ থেকে আমাদেরকে, এছাড়া সুমন এবং স্বাধীন তারা রাজশাহী থেকে শুনছেন এবং এবং আমাদের এটা স্বাধীন আমাদের এখানে কমেন্টটা করেছেন, আমাদেরকে শিমুল শ্যানাল লিখেছেন যে আমি শিমুল শ্যানাল ধানমন্ডি থেকে আছি আপনাদের সঙ্গে এবং তিনি কম্বল মুড়ি দিয়ে শুনছেন শীতের আমেজ চলে এসছে, আমাদেরকে শাহবাব উদ্দিন লিখেছেন যে ভূত এফএম শুনলে আপনার হাসি আসে, আপনার তাহলে কোন জিনিস শুনলে ভয় পায়, আমার মনে হয় যোগ টোক শুনলে আপনার ভয় লাগতে পারে, আমার এই প্রবলেম তো ভাই আমি সলভ করতে পারবো না, এটার জন্য আপনার অন্য কোথাও যোগাযোগ করতে হবে। স্বপ্নীল আমাদেরকে এসএমএস করেছেন এবং আমাদের এখানে কমেন্ট করেছেন, এছাড়া আমাদেরকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি মণি, এছাড়া আমাদেরকে কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন রক্তিম আকাশ, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি মামুন, এছাড়াও আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি টুপু, এছাড়াও অ্যাপ দিয়ে শুনছেন ডিজে সুদয়, এছাড়াও আমাদের এখানে আছেন আয়াজ আশরাফ আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে তার কাছে স্টোরি ফেক লাগছে, সেটা তিনি লিখেছেন হাউ ডু ইউ নো, আমার তো খুব জানতে ইচ্ছে করে, আমি আমাদের এখানে যারা স্টোরি পাঠান তাদের ম্যাক্সিমাম স্টোরি আমরা যেগুলো সিলেক্ট করতে পারি না, বাট যেগুলো আমরা সিলেক্ট করি মানে সেগুলো তো সিলেক্ট করি, যেগুলো সিলেক্ট করি না সেগুলো হয়তো ভালো হচ্ছে না বলে সিলেক্ট করছি না, বাট আমরা অবিশ্বাস করেছি এরকম মনে পড়ে না, বিকজ আমি কোনোভাবে প্রমাণ করতে পারবো না যে ওইটা সত্যি না মিথ্যা, বাট আপনি নিশ্চয়ই আপনার কাছে কোনো ফর্মুলা আছে বা আপনার কাছে নিশ্চয়ই কোনো ধরনের কোনো আসলে আপনি কোনো মানে কিছু জানেন নিশ্চয়ই যেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারেন, আমাদের প্লিজ একটু জানাবেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনি জানেনি, যদি আপনার সময় হয় দয়া করে প্লিজ আমাদের একটু জানাবেন, আয়াজ আশরাফ আপনি এত কষ্ট করে একটা কমেন্ট করেছেন অবশ্যই আপনাদের জানানো উচিত যে কী অবস্থা, এবং আপনার আপনার আমরা দেখলাম আপনি হচ্ছেন টিচার রাইট, প্রাইভেট হোম টিউটর, ওকে। আমাদের এখানে আশিকুর রহমান লিখেছেন মোহাম্মদপুর থেকে শুনছেন তিনি এবং অ্যাপ দিয়ে তিনি শুনছেন, ছবি এখানে তিনি সেটা আপলোড করেছেন, আমাদের এখানে এছাড়াও জলি আখতার আছেন, আমাদের এখানে রিপন হাসান আছেন, আমাদের এখানে আমি যদি আমি বলবো শুধু একটা কথাই বলবো যে এই সমস্ত ঘটনা আপনি বিশ্বাস করেন না বা না করেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার, আপনি অবিশ্বাস করতেই পারেন, আপনি সেই মতামত দিতে পারেন, আপনার সেই স্বাধীনতা রয়েছে, অবিশ্বাস করাটা না স্মার্টনেস না এটা ভাববেন না কেউ, তাহলে মানে অবিশ্বাস করা যদি স্মার্টনেস ভেবে বসে তাহলে খুব মুশকিল। এনিওয়েজ আমাদের সঙ্গে আরো অনেকেই আমাদের ফেসবুকের পেজগুলোতে আছেন এবং আমাদের সাথে যারা আছেন তাদের সেই ফেসবুকের কমেন্ট করে নিয়ে আমরা ফিরে আসি, তার আগে আমরা আরো একবার যেতে চাই আমাদের বাবুভাইয়ের কাছে। বাবু আপনি পিশাচ নিয়ে যেন কি বলতে চাচ্ছিলেন?
বলতে চাচ্ছিলাম রাসুল ভাই পিশাচ নিয়ে যে যে জিনিসটা দিয়ে মানুষ বেশিরভাগ টাইমই মানুষ এফেক্টেড হয় বা যে জিনিসগুলো দেখে মানুষ ভয় পায় তার বেশিরভাগই হচ্ছে পিশাচের ব্যাপার স্যাপার। আসলে বিশ্বাস অবিশ্বাসের কথাটা এখানে আছেই, যদি বিশ্বাস করে তাহলে করলো, না করলে না করলো, যার যার পার্সোনাল ব্যাপার, বিশ্বাস অবিশ্বাস কিছু নয়। বাট একটা ছোট্ট কথা বলতে চাই রাসেল ভাই এখানে যে নিতান্তই একজন অবিশ্বাসী মানুষ যে ভূত বা এরকম অতিপ্রাকৃত কিছু তো ভয় পায় না, তাকেও যদি অন্ধকার রুমে বা এমন কিছু জায়গা আছে যেখানে নাকি আর কি খুব নীরব বা যে জায়গাটার মধ্যে লোকজন লোক সমাগম নেই বা পরিবেশে, সে কিন্তু প্রচন্ড ভয় পায়, আমার চোখের সামনে এরকম পেয়েছে। আর প্রশ্ন হচ্ছে ভয়টা সেখানে কিসের থাকে, ঠিক আছে? তো যাই হোক আমরা সেই পিশাচে ফিরে যাচ্ছি। তো এটা হচ্ছে রশিদ ভাই নামে একজন খুব সিনিয়র একজন বড় ভাই, ওনার বলা গল্প, গল্প মানে কাহিনী আর কি, ওনার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী আর কি। সেই 80 দশকে বা তারও আগে এরকম সময় হতো, যে সময় হতো মানে আমি খুব ছোট অথবা আমি ছিলাম না এরকম সময়কার কাহিনী, তখন নাকি ধানমন্ডি এলাকাতে লেকের পাড়ে মাছ ধরা হতো, ছোট ছোট চৌকি ছিল, সেই চৌকিতে আপনার কুপি বা হেরিকেন জ্বালিয়ে মাছ ধরতো রাতের বেলা।
আচ্ছা,
তো উনিও খুব এই মাছ ধরার প্রতি ওনার খুব আগ্রহ ছিল আর কি, উনি মাছ ধরতে পছন্দ করতেন খুব। এখন ওনার অনেক বয়স, উনি এখনো মাছ ধরেন সুযোগ পেলে। যাই হোক, তো উনি বলেছেন যারা মাছ ধরে এবং মাছ ধরতে খুব পছন্দ করে, এরকম যদি কারোর সাথে যদি তোমার পরিচয় হয়, তুমি যদি জানো এরকম কিছু কাহিনী শুনতে পাবেই, আমি শিওর তাদের কারো কাছ থেকে তুমি শুনে নিও। তা আমি আরো দু একজনের কাছে শুনেছি, বাট আমি আজকে রশিদ ভাইয়ের কাহিনীটাই বলছি।
আচ্ছা,
রশিদ ভাই মাছ ধরতেন বেশ গভীর রাত পর্যন্ত মাছ ধরতেন রাসেল ভাই, এবং তখন ধানমন্ডি রাত 8টার পরই বেশ নিশুতি হয়ে যেত, বেশ নীরব হয়ে যেত। আমি আমার ছোটকালে দেখছি ধানমন্ডিতে রাত 9টা 10টার পর মানে খুব মানুষ দেখা কঠিন হয়েছিল, মানে তখন মানুষ থাকতো না।
আচ্ছা,
যাই হোক, এরকমই একটা রাতে ওই রশিদ ভাই মাছ ধরছেন, উনি ছিপ ফেলে বসে আছেন এবং মানে উনি ওয়েট করছেন যে কখন ওনার ছিপে ওই যে ফেতনা বলে যেটাকে ফতকা নড়বে, এরকম আর কি একটা ব্যাপার। তো উনি হঠাৎ খেয়াল করলো ওনার ফেতনা নড়ছে এবং সম্ভবত সেখানে কোনো মাছ হয়তো আসছে। তো উনি ওনার সেই ফিশিং হুইল বিভিন্ন টেকনিকে উনি আনার চেষ্টা করলেন। তো যখন ওটা খুব কাছে চলে আসছে, মাছটাকে উনি বুঝতে পারছেন তুলে ফেলবে নাকি, মাছটাকে টান দিয়েছেন, মাছটা মুখ উঠেছে। এই সময় উনি দেখলেন বেশ বড় একটা হাইয়ের মতো, মানে একটা মুখ পুরো মাছটাকে ফট করে গিলে নিল, জেনে টান দিয়ে নিয়ে গেল এবং ওনার ফিশিং হুইলে ফিশিং রডে এমন টান খেলো যে মানে ওটা ভেঙে যাবে এরকম একটা অবস্থা। তো উনি দেখলো যে মানে মাছটাকে নিয়ে চলে গেল কিছু একটা। উনি ভাবলেন যে এরকম বড় কিছু, যে মাছের চেহারা উনি দেখেছেন সেটা বেশ বড় ছিল, মোস্ট প্রবাবলি এটা তেলাপিয়া বড় কোনো কাইন্ড অথবা কোনো রুই কাতলা টাইপের কিছু একটা আর কি। এরকম একটা মাছকে এত বড় হা করে নিয়ে যাওয়া মানে বিশাল কোনো মাছের কাজ। উনি বললেন এখানে কি এরকম বড় কোনো মাছ আছে এবং ওই মাছের মুখের ভেতরটা এরকম বিভৎস হতে পারে? তো উনি মানে বেশ ই হয়ে গেছে, টেন্সড হয়ে গেছে যে এখানে কি এরকম কিছু থাকতে পারে নাকি। যাই হোক, উনি খুব চিন্তিত হলেন, উনি উঠায় নিয়ে দেখলেন যে ওনার যে বড়শিটা ছিল সেই বড়শিটা শুদ্ধ চলে গেছে ওটার সাথে। তো উনি তখন আবার খুঁজে টুজে ওনার ব্যাকআপ থেকে আবার একটা এরকম বড়শি লাগিয়ে উনি আবার সেই টোপ দিয়ে আবার উনি ফেলল। তো ফেলার কিছুক্ষণ পর, প্রায় 15-20 মিনিট পরে আবার সেই একই কাহিনী। এর মধ্যে উনি খেয়াল করছেন যে ওনার আশেপাশে কেউ নেই, জায়গাটা পুরো শুনশান। ওনার যে একটা উনি একটা হেরিকেন নিয়ে এসেছিলেন সেটাও নিবু নিবু পর্যায়ে, এই সময় আবার ওটা নড়ছে আর কি। তো এবার যখন উনি ওই টান দিলেন, দেখলেন যে এরকম মাছের একটা মরছে মাছ, এবং এবার দেখলো যে মাছটাকে একটা হাতের মতো কিছু একটা থাবা দিয়ে নিয়ে গেল এবং যে হাতটা দিয়ে উঠছিল হাতটা বেশ দেখতে আষ্টে টাইপের এবং নখ আছে হাতে, নিয়ে গেছে টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে। ওনার ফিশিং রডটাও হাত থেকে পড়ে যায়। তো উনি বেশ ভয় পায়, উনি ওখান থেকে সবকিছু ফেলে উঠে চলে আসে, উঠে হাঁটতে থাকে এবং উনি দূরে খেয়াল করেন একটা সময় যে হালকা আলো আধারিতে দেখেন যে ওই যেখানে ওনাদের মাছ ধরার জায়গাটা ছিল চৌকি, তার পাশের কাছের একটু শুকনো জায়গার মধ্যে কিছু একটা প্রাণী টাইপের সে মাছ কামড়ায় কামড়ায় খাচ্ছে।
এটা অবশ্যই আমি অনেকবার শুনেছি।
হ্যাঁ
সেটাই, এটাই তাহলে পিশাচ আপনি বলছেন।
হ্যাঁ, এবং এই পিশাচ মাছ খায়, এবং আপনি দেখবেন যে অনেক বাসাতেই যদি মাছ কাটাকাটির পর পরিষ্কার না হয় সেসব কিচেনে কিন্তু বেশ ভয়ের জিনিসপত্র প্রায় ঘটে দেখবেন।
এবং এই ঘটনাটা মানে আমাদের মোটামুটি মানে প্রতিদিনই কেউ না কেউ পাঠান, মানে
আসছে জিনিসটা।
হ্যাঁ,
তারপর ডাস্টবিন, রাতের বেলা যারা ডাস্টবিনের আশপাশে চলাফেরা করছেন তারা অনেক কিছুই দেখে থাকবেন, অনেকেই অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন। এখন যদি মানে যারা শুনছেন হয়তো তারা অনেকেই
অনেকে এক্সপিরিয়েন্স করেছেন, এবং আমরা রিকোয়েস্ট করবো যে সেই সমস্ত ঘটনাগুলো যদি আপনাদের থাকে ডেফিনেটলি আপনারা সেগুলো আমাদের পাঠিয়ে দেবেন। এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফ এম এর রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ bhwtfm@radioafortia.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে পারেন। কোভিডের সময় রাতে 1:45, সুতরাং আমরা একটা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে শুধুমাত্র আপনাদের বিদায় নেওয়ার মতো সময়টুকু আমাদের কাছে আছে। সুতরাং ঘটনা আর নাই, যারা শেষ মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গে থাকতে চান আমি আরো একবার আসবো আপনার সাথে কথা বলতে, সেই পর্যন্ত থাকতে পারেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন।
যারা এখনো আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং তাদেরকে আমি
একটা সারপ্রাইজ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এখন যারা হচ্ছে আছেন আমাদের সঙ্গে তাদের এস এম এস করে ফুটি বাগেরহাট থেকে আমাদের এস এম এস, আচ্ছা বাদল আমাদের এস এম এস করেছেন বাগেরহাট থেকে, ইন্দ্রজিৎ সরকার ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন, লি গুলশান থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাবিনা বরিশাল থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সুব্রত ঈশ্বরগঞ্জ থেকে, যারাও ভাষা ভাষা নিয়ে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ইমন বরিশাল থেকে, বিজয় আমাদের সঙ্গে রয়েছেন দুলাল, এবং সোহেল আমাদের সাথে রয়েছেন হিমায়তপুর থেকে, রীতি জুবায়ের খন্দকর দুবায়ের গাজীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মণি জামালপুর থেকে, রাহাদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সোদয়, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন এস এইচ আবর, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ডিকু, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রূপা খুলনা থেকে, এবং অনেক ভয় লাগছে লিখেছেন তিনি, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন মশিউর রহমান তুষার, এবং ফার্স্ট এবং তিনি বলছেন যে তিনি এবং আমি আর নূর শুনছি ফার্স্ট এন্ড থার্ড ঘটনাটা ভালো লেগেছে, ফার্স্ট এবং থার্ড ঘটনাটা ভালো লেগেছে, অল রাইট। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও রফিক উত্তরা থেকে আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি তিমাত পুলিশ লাইন থেকে, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সামি, এবং আমাদের সঙ্গে দিহান আছেন মাইলস্টোন থেকে, ইমরান খান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন নাসির আব্রার সহ আরও অনেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি শহীদুল ইসলাম ভয় লাগছে লিখেছেন আমাদের সঙ্গে রয়েছেন, মানে ফেসবুকে আমি বলছি, শাওন খান, কাজী মোহাম্মদ রুবায়েত, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শিশির, আমাদের যে ভূত ফিল্মের যে পেজটা রয়েছে সেই পেজেও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই এই মুহূর্তে আছেন, এবং তিনি তারা এখন লিখছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রনি পল, এছাড়াও ইমন হাসান আমাদের সঙ্গে রয়েছেন, কি লিখেছেন বুঝতে পারিনি আমরা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এখানেও শাওন খান লিখেছেন, রনি আমাদের সাথে আছে, আমাদের সাথে রয়েছেন সিয়াম হুসেইন, রাহাত আমাদের সাথে রয়েছেন, আফজাল হুসেইন আমাদের সঙ্গে রয়েছেন, এম ডি মেহেদি হাসান আমাদের সাথে রয়েছেন, তুহিন আহমেদ আছেন, আছেন আমাদের সঙ্গে রয়েছে পারভেজ হুসেইন, পিয়াল মুসাববির, ডিজে সাব্বির, খালিদ হাসান, শরিয়ার, শাওন, রনি পল সহ আরও অনেকে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, এবং আমরা আশা করব যে আগামী সপ্তাহে আপনাদের মধ্যে অনেকেই ঘটনা পাঠাবেন, নিজে এসে উপস্থিত হবেন, অথবা সঙ্গে কাউকে নিয়ে আসবেন যে চমৎকার ঘটনা বলেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।